সলোমন বেবি, তার বয়স হবে 40 ঊর্ধ্ব। গ্রামে কিন্তু তার একটা পরিচয় আছে, ওই পরিচয়টা হলো তার চোখ নাকি ডাইনির চোখ। ওই চোখ দিয়ে তিনি যাই দেখেন না কেন, কারো বাড়ি যদি কোনো মানে পাখি যদি হয়ে থাকে, মানে যেরকম আমরা হাঁস মুরগি পালি গ্রামে, ওই রকম হাঁস মুরগি যদি হয় সেটার দিকে যদি তিনি তাকিয়ে থাকেন তো পরের দিন ওই হাঁস মুরগির মর্ক লেগে যায়। যদি তিনি কোনো বাচ্চার দিকে তাকিয়ে থাকেন তো সেই বাচ্চা রীতিমতো অসুস্থ হয়ে পড়ে। কোনো মহিলার কোনো কিছু দেখে যদি তার খুব বেশি পছন্দ হয়, পরের দিন ওই জিনিস পাওয়া যায় না, হারিয়ে যায়। তার মানে এই না যে তিনি চুরি করছেন, এমন না। তিনি যদি কোনো ব্যক্তির দিকে তাকিয়ে থাকেন সেই ব্যক্তির চেহারার ভাব সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তিনি অসুস্থ হয়ে পড়েন। গ্রামে মানুষকে তো জানে যে তার ছায়ার কাজ দিয়ে যাওয়া মানে বিপদ ডেকে আনা। মানুষজন কথিত, মানুষজন এই কথাটা শুনে, কিন্তু কোনো প্রমাণ নেই। তা হচ্ছে যখন তার জন্ম হয়েছিল সেই সময় তার জন্ম নাকি এমন এক জায়গায় হয়েছিল, মানে যাওয়ার পথে, বাড়ি থেকে যাওয়ার পথে কোথাও তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তার জন্ম হয়েছিল ঠিক যেই জায়গায় চিতাশাল, সেই চিতাশালের সামনে। মাটিতে নাকি তার মা পড়ে গিয়েছিল, আর কোনো কিছু করার উপায় ছিল না, সে নাকি নিজে নিজেই বেরিয়ে এসছে, একেবারে খুবই স্বাভাবিক ভাবে, অত বেশি যন্ত্রণা তাকে নিতে হয়নি। এটা নাকি শোনা কথা, তার জন্ম চিতাশালের সামনে হয়েছিল, এই জন্য এই সলোমন বেবির হাও ভাও ভালো না। কিন্তু সে যখন পয়দা হয় সে অত্যন্ত ফর্সা ছিল। ফর্সা মানে এই না যে ফর্সা বা সুন্দর, তা না, অত্যন্ত সাদা। তো মানুষজন তাকে দেখতে পারত না, যেমন ঠিক তেমনি মানুষজনের সাথে তার চলাফেরা ওই রকমই। সে এমন এক এলাকায় থাকত যে এলাকাটা হচ্ছে মূলত গ্রামের যে বসবাসের স্থানগুলো, পাড়া মহল্লা যে জায়গাটার ভিতরে থাকে গ্রামের, তা থেকে অনেক দূরে, ওইখানেই তাদের বাড়ি। ওদিকে আর বড় যে 3-4 গৃহস্থ ঘর রয়েছে, বেশি না। এবং তিনি প্রায়শই করতেন কি, ওই ওই দূর চরাঞ্চল থেকে গ্রামের ভেতরে আসতেন, এদিক ওদিক হাঁটাচলা করতেন, তো মানুষজন ওইভাবে রিয়াকশন দিত। কিন্তু এই রিয়াকশনটা মানুষ এমনি এমনি দিত তা না, কিছু কিছু দূর দূরান্ত মানুষ, দূর দূরান্ত থেকে কিছু কিছু মানুষ আসতো তার কাছে। ওই মানুষরা যখন আসতো তার কাছে, ওই মানুষজনরা বিশেষ উদ্দেশ্য নিয়ে আসত, কারণ তার কিছু ক্ষমতা আছে, সে কিছু কাজ করতে পারে, সে কিছু কাজ করতে পারে যে কাজগুলো সবাই পারে না। গ্রামের মানুষ একটু বুঝে কম, কিন্তু তার কাছ থেকে সবাই সাবধান থাকতো সেই ছোটবেলা থেকেই। এই জন্য যারা মানে গ্রামে তখন যুবক বয়সে, তারা তো তার কাছে খেসতই না, তার সাথে কথাই বলতো না। কিন্তু মহিলা কিন্তু চলতো সেই স্বাভাবিক ভাবে, গ্রামের মহিলারা আগে যেরকম যেভাবে চলাফেরা করতো ওইভাবেই। এখন ওই দিন যেদিনের ঘটনা, ওই গ্রামের এক নববিবাহিত মহিলা, তার বিয়ে হয়ে গেছে 4-5 মাস, স্বামী অত্যন্ত কষ্ট দেয়, মারধর করে তাকে। এখন এই জিনিসটা তার জন্য অনেক বেশি পীড়াদায়ক। তিনি তার মার মাধ্যমে, মানে ওই ভদ্র মহিলা তার মায়ের মাধ্যমে তার স্বামীকে তাবিজ কবজ করে বসে আনার অনেক চেষ্টা করছিল, পারছিল না। তো এই কথাটা তার কানে কিভাবে জানি এসে পৌঁছায় যে এই গ্রামে তো সলোমন বেবি, এই সলোমন বেবি তো এই কাজ পারে, তার কাছ থেকে তো দূর থেকে লোকজন আসে এই সলোমন বেবির কাছে, মানুষজনের জন্য ক্ষতি করে, মানুষজনের জন্য তাবিজ, বিভিন্ন রকমের কথাবার্তা। এখন ডেসপারেট মানুষ, বোঝে না অনেক কিছু, গ্রামের মানুষও একই রকম। তিনি ডেসপারেট হয়ে ছুটে গেলেন ওই মহিলার কাছে। তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হবহব অবস্থা, চারদিকে গোধূলি হাওয়া ছড়িয়ে গেছে। এখন ওই অবস্থায় যখন সলোমন বেবির বাড়িতে সে যে পৌঁছালো, সলোমন বেবির যেন ক্যাম্প মানে তৈরি ছিল তার জন্য, তিনি এমন ভাবে তৈরি ছিলেন মানে কোথায় বসবে সেটা পর্যন্ত ওই মহিলা বাসায় ঢুকতে ঢুকতে সে বলে দেয় যে আসছে সেখানে বস, তো সমস্যার ব্যাপার আমি জানি, ব্যাস আর কিচ্ছু লাগে না। ওই ডেসপারেট মানুষদের আর কিছুই দরকার পড়ে না তখন। তো ওই মহিলারও আর কোনো কিছু দরকার পড়ছিল না, কারণ তিনি জানেন এখন যা করার তিনি করবেন। তো সেই মহিলা যখন বসল, তখন নাকি সলোমন বিবেকে তাকে বলেছিল যে তোর জামাইকে যদি তুই নিজের কাছে নিতে চাস তাহলে তোকে তিনটা কাজ করা লাগবে। এবং এই তিনটা কাজ হচ্ছে, এক, একটা পাখি, দুই, একটা হাড়ি, তিন, রক্ত, নাচায়েজ রক্ত, মানে পিরিয়ডের রক্ত। এই তিনটা জিনিস তার লাগবে। এবং এই পাখি এই মহিলাকেই ধরতে হবে। সলোমন বিবির শর্ত হচ্ছে এটা যে পাখি এই মহিলাকেই ধরতে হবে, এবং ওই মাটির হাড়ির সাথে ঢাকনা থাকতে হবে, আর রক্ত সে যদি বাইরের কারো কাছ থেকে নিতে পারে সবচেয়ে বেশি ভালো, আর যদি সে বাইরে কোনো থেকে যদি ম্যানেজ না করতে পারে তাহলে নিজের পিরিয়ডের রক্ত দিলেই হবে। এটা ছিল শেষ শর্ত। এখন সে মহিলা তো খুব ডেসপারেট, একটা পাখি কিভাবে ধরবে সে। কয়েকদিন লাগিয়ে খুবই চতুরতার সাথে একটা ঘুঘু পাখি ধরতে পারে সে মহিলা। এবং ঘুঘু পাখি ধরার পরে সে ঘুঘু পাখি নিয়ে যায় তার কাছে। তখন পর্যন্ত মহিলার পিরিয়ড শুরু হয়নি, এবং গ্রামের মানুষ সে কি কারোর কাছে যে যে বলতে পারবে যে তোমাদের পিরিয়ড হয়েছে কিনা বলো, সে ওইটা সংগ্রহ করবে কিভাবে যদি ইনফরমেশন তার কাছে না থাকে। তো সে নিজে থেকে ডিসাইড করেছিল যে তার পিরিয়ড হলে সে ওই ব্লাডটাই সেখানে দিয়ে দিবে সলোমন বিবিকে। এবং ঘটনা এটাই, যখন ব্লাডটা দেওয়া হয় তখন কিন্তু সে সলোমন বিবিকে বলেনি যে এটা তার ব্লাড। সলোমন বিবি তাকে জিজ্ঞেস করেছিল কোন জায়গার এই রক্ত, কোন জায়গার, সে তখন উত্তর দেয়নি। এখন প্রক্রিয়াটা কি, এরপরে আরো ভয়ঙ্কর হয়ে উঠল এই প্রক্রিয়া। সেই মহিলাকে সলোমন বিবি বলল এই গ্রামের বাইরে আরেক গ্রাম রয়েছে, সেই গ্রামে একটা চিতাশাল রয়েছে, এর পাশে সমাধি রয়েছে কয়েকটা, ওই মহিলাকে দায়িত্ব দিলাও বা এটা হুকুম, তা হচ্ছে এই পাখিটা এই মাটির পাতিলের ভেতরেই থাকবে। এই মাটির পাতিলের ভেতরে থাকা অবস্থায় একটা গর্ত করে সেই গর্তে আগুন লাগাতে হবে। আগুন লাগিয়ে সেই মাটির পাত্র আগুনের মধ্যে রেখে ওই পাখিকে জীবন্ত অবস্থায় এখানে রাখবে। রাখার পরে আবার উপরের দিক থেকে কিছু লাকড়ি দিয়ে দিবে, এরপরে মাটি দিয়ে আলতো করে ঢেকে রাখবে যাতে ভেতরে ওই পাখিটা ওই গরমে পুড়ে যাতে ছাই হয়ে যায়। নির্দয়ের মতোই কাজ করার প্রথম হুকুমটা তাকে দেয়। এই কাজ করার পরে এক রাত তো এটার জ্বলবে এই ভেতরে, সেই ব্যবস্থা তাকে করে দিতে হবে, যাতে করে মাটি চাপা দিলেও ভেতরে যাতে আগুন বজায় থাকে। পরের দিন রাতে সেই আগুন সে মানে সে মাটি সরিয়ে সে আগুন থেকে ওই পাত্র উদ্ধার করবে। মুখ খুলেই দেখবে যে পাখিটার অবস্থা খুব খারাপ, মানে ছাই হয়ে গেছে সবই। তো সেই ছাইয়ের উপরে নিজের এই রক্ত মাখানো, তখন তো আর মহিলা জানতো না, বলা হয়েছিল যে রক্ত মাখানো সেই কাপড়টা, পিরিয়ডের রক্ত মাখানো সেই কাপড়টা এই পাতিলের ভেতরে দিয়ে দিতে হবে। আবার দিয়ে আবার সেই পাতিল ঢেকে আবার এই একইভাবে নতুন করে আগুন লাগিয়ে উপরে আগুনের ব্যবস্থা করে দিয়ে মাটি ছাপা দিয়ে দিতে হবে। এইবারও এই কাপড় সারা রাত পরবে, পুরো আর কোনো অস্তিত্ব থাকার কথা না। পরের দিন রাতে, তৃতীয় দিন রাত, এই তৃতীয় দিন রাতে সেই পাতিল সে উদ্ধার করবে, এবং সেই পাতিল উদ্ধার করে যেই কাপড়টা সে সারাদিন পরেছিল সেই এক কাপড়ে সে ওইখান থেকে রওনা দিয়ে দেবে, মানে হাঁটতে শুরু করবে। হাঁটার সময় সেটা মন্ত্র বলতে থাকবে, মন্ত্র, ওই মন্ত্রটা তাকে শিখিয়ে দেওয়া হয়। ওই মন্ত্র বলতে বলতে বা পড়তে পড়তে সে ওই গ্রাম পার হয়ে আরেক গ্রামের ওই সমাধি যে জায়গা রয়েছে চিতাশালের, ঠিক সেইখানে যে পৌঁছাবে। সেই চিতাশালে সেইখানে যাবার পরে ওই মন্ত্র পড়তে থাকবে, কোনো কিছু তার সামনে ঘটবে না, কখনোই ঘটবে না। চিতাশালের ওইখানে বসবে, সে বসে মাটি নিজের হাতে খুঁড়বে, মাটি খুঁড়ে সেইখানে সে পাতিলটা রেখে দিয়ে সেই পাতিলটা ঢেকে দিবে। এই পর্যন্ত সে মন্ত্র পড়তেই থাকবে, মন্ত্র পড়ায় সে কোনোভাবে থামাতে পারবে না। তো যখন তার মন্ত্র পড়া শেষ হয়ে যাবে, মানে যখন পাতিলা রাখা হবে এরপরে যখন সমস্ত কাজ শেষ করার পরে তার মন্ত্র পড়া তাকে থামিয়ে দিতে হবে, সেইখানে তাকে বসে থাকতে হবে, সেইখানে তাকে বসে থাকতে হবে এবং তাকে তার স্বামীর কথাই ভাবতে হবে যতক্ষণ পর্যন্ত সে কোনো ইশারা না পায় বা দৈব বাণী। ওই মহিলাকে একটা দৈব বাণী শোনানো হবে যে তোর স্বামী তোর কাছে আসবে না কাছে আসবে না, এটা সরাসরি তখন নাকি তাকে ওই চিতাশালেরই কোন রক্ষক তাকে বলবে। এটা হচ্ছে যে রিচুয়াল। ওই বউ, গ্রামের ওই বউ, তখন তো সে ডেসপায়ার, কিন্তু সে বুঝতেই পারলো না এই গ্রামেরই সলোমন বিবি কতটা ভয়ঙ্কর ভেতরে ভেতরে, বুঝতে পারলো না। এখন ডেসপারেট যেহেতু, সে তার এই সবগুলো কাজ সমাধান করে, এই কাজগুলো সমাধান করতে যে তার কোন রকমের অভিজ্ঞতা হয়নি, সে কোনোভাবে ভয় পায়নি। ওইভাবে সে পাখিকে সে ওইখানে রাখে মাটি করে, ওইভাবেই সে পরের দিন এসে রক্ত ভেজা কাপড়টা রাখে, মানে রক্ত শুকিয়ে যাওয়া কাপড়, এর পরের দিন এসে সেই মাটির বাটো নিয়ে সে রওনা দেয়। এখন ঘটনা হচ্ছে এইখানে, সে যখন রওনা দেয় একটা বিস্তীর্ণ অঞ্চল তাকে পাড়ি দিতে হবে, যে বিস্তীর্ণ অঞ্চলটা হচ্ছে চারপাশে চরাচরের মতো পিলও রয়েছে, এমনকি হাওরের মতো এলাকা, মানে পানি আছে কম, মানে হাঁটুর অনেক নিচে আর কি পানি, এরকম এক অঞ্চল তাকে পাড়ি দিতে হবে। এবং সেই দিন একদম পূর্ণিমার রাতের মতো আলো, এতটা আলো চারপাশে পূর্ণিমার রাতের মতো তিনি রওনা দিয়েছেন। কিছুক্ষণ কোমরে রাখছেন তো কিছুক্ষণ দুই হাতে, কিছুক্ষণ এক কাঁধে তো কিছুক্ষণ আরেক কাঁধে, মানে মাটির পাত্রটা রাখা সম্ভব হচ্ছে না। একে তো ওইটার গরম ভাবটা পুরোপুরি যায়নি, দ্বিতীয়ত ওইটা ধরে রাখা খুব কঠিন হচ্ছিল, বা একই জায়গায় রাখা খুব কঠিন হচ্ছিল। তিনি বারবার এপাশ ওপাশ করছিলেন, কিন্তু তার মাথার মধ্যে শুধু তার স্বামী করছে, অন্য কেউ না। এই বিস্তীর্ণ অঞ্চল যখন তিনি পাড়ি দিচ্ছেন, তখন তার মাঝে মাঝে তার কানের মধ্যে নূপুরের শব্দ এসে পানি মারছিল। এই যে মাছগুলো মাঝে মাঝে নড়াচড়া করে পানির ভেতরে, ব্যাং বা অন্য কোনো কিছু যে পানির ভেতরে ছাপ দেয়, ওই শব্দতে তিনি বারবার চমকে যাচ্ছিলেন। কিন্তু বহু দূরেও যদি কেউ দাঁড়িয়ে থাকে, আলোর কারণে তিনি তাকে দেখবেন। এবং এই চরের ঠিক ওই মাথাতে গ্রাম শুরু, যে গ্রামের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, তার কিছু দূর ভেতরে গেলেই অন্ধকারের ভেতরে সে চিতাশাল। এই চর যতক্ষণ তিনি পাড়ি দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তার ভেতরে কোনো অশান্তি ছিল না, কিন্তু যেই অন্ধকার তার চোখের সামনে পড়ল, কলিজাটা তার ধুপধুপ করতে লাগলো। ওই অবস্থাতে তিনি চিতাশাল সবে চিনে, তিনিও চিনেন, সেই চিতাশালে তিনি পৌঁছে গেলেন। কথা অনুযায়ী তিনি কিন্তু দেখলেন যে ডান পাশে সমাধি রয়েছে, বাম পাশে ওই স্পেসটা চিতাশালের স্পেস। এখন তিনি কিন্তু এইখানে এসেছেন আগে একবার, এই চিতাশাল একবার দেখে গিয়েছেন, অন্যান্য গ্রামের অন্যান্য মহিলাদের সাথে ঘোরাফেরা করা অবস্থায় এসেছেন, কিন্তু তিনি তখন সমাধি দেখেননি, তার চোখে সমাধির অংশটুকু পড়েনি, তিনি অন্য সাইড থেকে দেখেছিলেন। আজকে তিনি সমাধির সাইডটা দেখলেন এবং তার কাছে মনে হলো যে এটা এরকম কেন। এবার তিনি যে জায়গায় বসলেন সেইখানে তিনি মাটি খুঁড়তে শুরু করলেন, তার কাছে ছেনি জাতীয় কোনো ধারালো অস্ত্র ছিল, সেইটা দিয়ে তিনি যখন মাটি খোঁড়ার চেষ্টা করছেন, মাটি অত্যন্ত শক্ত বিধায় মাটি খুঁড়তে সময় লাগছিল। প্রায় কয়েক মিনিট পরে মাটিটা এমন একটা অবস্থায় এসে মানে খুঁড়তে পারেন তিনি, যে এখন পাত্রটা একেবারে লেভেল বসে যাবে, মানে গর্তের লেভেলটা এতখানি। ওই অবস্থায় তার কেন জানি মনে হলো যে তার হাতে চিটচিটে কি জানি লাগলো, পরে চুলের মতো কি জানি লাগলো। প্রথমে তিনি পাতা দেননি, কিন্তু আসলে সেখানে ছিল একটা তা মানে একটা সমাধি দেওয়া লাশ, সমাধি দেওয়া লাশ। ওই সমাধি দেওয়া লাশের কপালের কিছু অংশের নষ্ট হয়ে যাওয়া চামড়া চুল সহ তার হাতে এসে লেগেছিল, তা ওই মহিলা টেরই পাননি। এবং ঠিক ওই কপালের ওই অংশের উপরে পাতিলের তলাটা রাখছেন তিনি, কারণ তিনি জানেন না, অন্ধকারে দেখছেন না কিছু, মানে চোখ তো ঠাউর হয়ে গেছে এবং চারপাশে চাঁদের আলোতে সবকিছু বোঝা যায়, চোখ ঠাউর হয়ে গেছে। তিনি তার কাজ করলেন, কিন্তু ভুলটা কোথায় সেটা হচ্ছে তিনি মাটি চাপা দেননি। তিনি মাটি চাপা না দিয়ে ফেরত মানে উঠে রওনা দিয়ে দিয়েছেন। আরেকটা ভুল তা হলো সেখানে বসে থাকার কথা, তিনি রওনা দিয়ে দিয়েছেন কিন্তু পরমত তার মনে পড়লো কিছু তো যাওয়ার পরেই ওইখানে না বসার কথা, তিনি এসে আবার দৌড়ে এসে বসছেন। ওই একটা পর্যায়ে তিনি ভয় পেতে শুরু করলেন। এখন সত্যিকারের ভয়, যেই ভয় আমরা সবাই পাই, অদৃশ্যের ভয়, দানবের ভয়, জিন ভূত দেহ দানবের ভয়, তাদেরকে আমরা দেখি না কিন্তু তারপরও মনে হয় এরা আমাদের চোখের সামনে। ওই মহিলা বেশিক্ষণ বসতে পারলেন না, তার পক্ষে সেখানে টিকে থাকা একদম কঠিন হয়ে গেল আতঙ্কের কারণে। তিনি আর অপেক্ষাই করেননি যে হ্যাঁ বা না, না কোনো কিছুই না, তিনি একেবারে সেখান থেকে দৌড়ে বেরিয়ে এলেন। ততক্ষণ পর্যন্ত দৌড়ালেন যতক্ষণ পর্যন্ত ওই চরাঞ্চলের রাস্তার উপরে না এসে বোঝান, এবং একটু নিঃশ্বাস নেওয়ার পরে জোরে 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 কদম দিয়ে প্রায় মাস বরাবর পৌঁছে গেছেন চড়ার। বারবার পেছনের দিকে তাকাচ্ছিলেন আতঙ্কের কারণে। এই পুরো রাস্তা তিনি যে তার ওই এলাকা থেকে নিজের বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছেন বারবার পেছনের দিকে তাকিয়ে। অনেকগুলো ভুল তিনি করেছিলেন, একে তো কাজেই ভুল, তার উপরে সেই ভুল কাজে যতগুলো নিয়ম ছিল সেই নিয়মগুলো তিনি ভুলভাবে পালন করেছেন। তিনি ঠিকভাবে মন্ত্র পড়তে পারেননি, মন্ত্র পড়ার ভেতরও ভুল ছিল। এখন নিজের বাড়িতে এসে পৌঁছে গেছেন, এবং নিজের বিছানায় কোনো মতে এসে লুকিয়ে শুয়ে পড়েছেন। তার স্বামী ওই সময় বাড়িতে নেই, যদি বাড়িতে থাকত তিনি মারাত্মক বিপদে পড়তেন। বাড়ির লোকেরা জানে যে সে তার মায়ের বাড়িতে গিয়েছে, কিন্তু তিনি নিজের মায়ের বাড়িতে ফেরত না যেয়ে ফেরত এসেছেন স্বামীর বাড়িতে, যা তার জন্য আরো বিপদের রাস্তা খুলে দেবে। বুঝে এসে তো দেখলেন স্বামী নেই, স্বামী বাইরে, নিশ্চিন্ত হয়ে শুনলেন সাথে সাথে মনে পড়লো আরে সবাই জানে আমি মায়ের বাড়িতে। তিনি বাড়িতে ঢুকেছেন কিভাবে, কারণ তার ঘরের দুয়ারে ঢোকার জন্য দুইটা দরজা, মূল দরজার বাইরে অন্য যে দরজা সেই দরজার ভিতরে হাত দিয়ে খিল ছড়ানো যায় বাইরে থেকে, কারণ দরজার একটা পাট একটু বাঁকানো। ধর্মরিয়ে উঠলেন এবং সেই খিল ওই পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। ওই খিল বাঁকানোর কারণে, পাট বাঁকা থাকার কারণে ওই খিল বসিয়ে দেওয়া যায়। তাকে তো এখন তার মার বাড়িতে যেতে হবে, উপায় নেই, বিপদে পড়ে যাবেন। আর তার মা তো সবই জানে, কারণ সে তো তার মার বাড়ি থেকে কিন্তু মানে গিয়েছে, তার মার বাড়ির উদ্দেশ্যে তার মা চলে গিয়েছে, এবং তাকে সে কাজ করতে হবে করে সে তার মার বাড়িতে ফেরত যাওয়ার কথা ভুলে আবার স্বামী বাড়িতে এসছে। এখন সে তার মার বাড়িতে যে পৌঁছায়, মার বাড়িতে যে যখন পৌঁছায়, মা তো অত্যন্ত অস্থির হয়েছিলেন, মেয়ের কোনো খবর নেই, মানে তার নিজেরও রুখ যায় অবস্থা। তো ওই অবস্থা থেকে নিজের মেয়েকে দেখতে পাওয়ার পরে তিনিও বেশ হাসি খুশি, সব ভালো, সব ঠিক, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নেই। মা আর মেয়ে ঘুম, সবাই ঘুম। মা একটা স্বপ্ন দেখলেন, মানে ওই মহিলার মা, মানে ওই গ্রামের বউয়ের মা। মা কি স্বপ্ন দেখলেন, তিনি দেখতে পাচ্ছেন যে তার মেয়ের বুকের উপরে একটা লিকলিকে গরনের মানুষ দাঁড়ানো, যার আয়তন অনেক লম্বা, তার শরীর থেকে গলে গলে কি জানি টপ টপ করে তার মেয়ের চেহারার উপরে পড়ছে, এবং সে তার মেয়ের পেটের উপরে দাঁড়িয়ে রয়েছে, এবং সে তার দুই পা দিয়ে তার মেয়ের পেটের উপরে যেমন চাপ দিচ্ছে ঠিক তেমনি আরেক পা দিয়ে তার মেয়ের গলার উপরে চাপ দিচ্ছে, যেন এক পায়ের চাপ দিয়ে পেটের নাড়িভুঁড়ি সে বের করে ফেলতে চায়, আরেক পায়ের চাপ দিয়ে সে তার গলা টিপে তাকে মারতে চায়। স্বপ্ন হুড়মুড়িয়ে তার ঘুম ভাঙল। রাত এত বড় কেন তিনি নিজেও ভাবতে লাগলেন, কারণ আজকে না রাত শেষই হচ্ছে না, মূলত রাত শেষ হবে না তো, তারা নিজেরা অস্থির হয়ে আছে। এই জন্য হয়তো চার পাঁচ মিনিট পরপর তাদের মনে হচ্ছে হয়তো এক দুই ঘন্টা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, সময় কাটছে তো চার পাঁচ মিনিট। এখন সকালবেলা একটা খুব খারাপ খবর এলো। খারাপ খবরটা হলো ওই মহিলার স্বামী নাকি কোন এক জায়গা থেকে বাসায় ফিরে আসছিল, আসার পথে নাকি তার উপরে হামলা করেছে কেউ। ওই হামলায় তা সে গুরুতরভাবে আহত, ফিরে গেল সে তার স্বামীর বাড়িতে। তার স্বামীর অবস্থা আসলেই খারাপ, তাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে ততক্ষণে, কারণ হাসপাতাল তাদের এখান থেকে ঘন্টাখানেকের রাস্তা। তো রাতেই ঘটনা, তো হাসপাতাল থেকে সকালবেলা নিয়ে আনা হচ্ছে। তো স্বামী অত্যন্ত আহত, তিনি ভাবছেন তার স্বামীর কথা। তো তার স্বামী বেহুশ, ওই অবস্থায় তার কেন জানি মনে হলো যে তার স্বামীর ঠিক ঘাড়ের কাছে কে জানি একটা লাগানো। তো তিনি তাকালেন, ভালো করে তাকালেন, মনে হলো যে হয়তো ডাক্তাররা কোনো কিছু লাগিয়ে দিয়েছে বা কিছু একটা ব্যাপার। কিন্তু পরে আবার তিনি দেখতে পেলেন যে তার স্বামীর ঘাড়ে কি যেন একটা লাগানো, কেমন জানি দেখতে। তো তিনি হাত দিলেন, হাত দেওয়ার পরে যখন ওই জায়গাটা ধরতে পারলেন, তার কেন জানি মনে হলো এটা হাড়, মানুষের হাড়। এবং তার জামাই সাথে সাথে চোখ খুলে তাকায় তার দিকে, চোখ খুলে তাকায় এবং সাথে সাথে তার গলা টিপে ধরে। ওই মুহূর্তে যখন তার স্বামী তার গলা টিপে ধরে, ঠিক সেই মুহূর্তে তার ঘুম ভাঙে। এই রাত তো শেষ হচ্ছে না, মা যেমন দুঃস্বপ্ন দেখলো এখন মেয়েও দুঃস্বপ্ন দেখলো, রাত তো শেষ হয় না। এত বড় রাত, কেমন জানি গায়ের ভেতর থেকে গরম একটা ভাপও বেরোচ্ছে, আশপাশের পরিবেশ ঠান্ডা, গরম নেই, মানে ঠান্ডার মাঝখানেও কেমন একটা গরম শরীর নিয়ে এসে বসে রয়েছে। তখন হঠাৎ করে মনে হলো যে এই ঘরের ভিতরে কি জানি দেখা যায়, ওই মাটির পাত্র, এই মালসার মতো মাটির পাত্রটা দেখা যায়। তার মনে হলো এটা সামনে এগিয়ে চোখ ভালো করে নিচু করে দেখার চেষ্টা করলেন, মাটির মালসার মতোই লাগে। এখন মাটির মালসা তো আর একটা দুইটা না, পুরো গ্রামের সবার ঘরে তো মাটির মালসা রয়েছে। ওই হিসেব করে সে আবার শুয়ে পড়লো, কিন্তু শুয়ে পড়ার পরপর সে উঠে দাঁড়ালো, কারণ এটা ওই মালসা, এটা ওই মালসা যে মালসাটা সে রাত্রে এখানে রেখে এসছে। তার তো এমন ভয় লাগলো, সে তার মাকে সাথে সাথে ডেকে তুললো। আতঙ্কের কারণে দুই মা মেয়ে চিৎকার করে বসলো, কারণ মেয়ে আতঙ্কিত ছিল, মাকে ডাকতে ডাকতে সেও চিৎকার করা শুরু করে দিয়েছে। এখন যখন ঘরের পুরুষরা এলো, ঘরে কিচ্ছু নেই। এখন মা যখন পুরো ব্যাপারটা বুঝতে পারলো, সে মেয়েকে শান্ত করে ফেললো। এখন পুরুষরা চলে যাওয়ার পরে ফিসফিস করে মা এবং মেয়ে কথা বলছে। মা বলছে যে মা এরকম দেখলো, স্বপ্ন দেখলো, মেয়ে তো মায়ের কথা শুনে একদম ভয়ে কাতর। এখন মেয়ে বলছে যে ঘরের ভিতরে সে পাতিল দেখেছে। এবার আসলেই সকাল হল, আসলেই সকাল হওয়ার পরে সে যখন গ্রামে ফেরত যায়, ঠিক গ্রামে ঢোকার পথে ওই মহিলা দাঁড়ানো, সালামত বিবি, সে দাঁড়ানো এবং তার পায়ের কাছে মালসাটা ভাঙা অবস্থায়, মালসার ভেতর থেকে ছাইগুলো বেরিয়ে আছে। একজন সাধারণ মানুষ বুঝবেই না, গ্রামের সাধারণ ব্যক্তি বুঝবেই না এই মালসার মানে গুরুত্বটা কি এখন। কিন্তু যাদের কর্ম, তারা তাদের কর্মের প্রত্যেকটা সামগ্রীর ব্যাপারেই তো অবগত। ওই মহিলা এই মালসাকে এই অবস্থায় দেখে সলোমন বেবির দিকে তাকিয়ে রইল, মা আর মেয়ে। সলোমন বেবি সে বউকে উদ্দেশ্য করে বলল, ভালো করিস নাই, যা বলছিলাম কিচ্ছু করস নাই, এবার দেখ কত বড় ক্ষতি হয় তোর, আর শুধু তোর তো ক্ষতি হবে না, ক্ষতি আমারও হবে, ক্ষতি আমারও হবে। এখন মা আমি এই কথা বাইরে তো বলতে পারবে না, তো বেশি অত বেশি সাহস নেই। কিন্তু চূড়ান্ত ঘটনাটা ঘটে সন্ধ্যার পরে। সন্ধ্যার দিকে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যা পুরো গ্রামের মানুষজনকে কাঁপিয়ে তোলে। ওই রাতে সলেমন বিবি নিজের বাড়ি থেকে দৌড়ে বেরিয়েছেন। আরেকজন গেরস্থ দেখছিল যে তার শাড়িতে আগুন লেগে গেছে, তার শাড়িতে আগুন লেগে গেছে। ওই দাউ দাউ করে জ্বলতে থাকা শাড়ি সহ সে দৌড় দিয়েছিল, এবং দৌড়টা এতটুকু পর্যন্ত দিয়েছিল যে যতটুকু পর্যন্ত দৌড় দিলে ওই গ্রাম্য গৃহবধূর বাড়ির মূল রাস্তার বরাবর সে চলে আসতে পারে, এতখানি পর্যন্ত সে দৌড় আসতে পেরেছে। কিন্তু তার শরীরে বাকি কাপড়ে তো ততক্ষণে আগুন লেগে গিয়েছিল, আঁচল তো পুড়ে গিয়েছিল পেছনের দিক থেকে। সে যখন সে বাড়ির সামনে এসে পৌঁছে ততক্ষণে তার পিঠের উপরে আগুনের লেলিহান শিখা, আর সামনে তখন পর্যন্ত আগুন ধরেনি কিন্তু চুলগুলো একদম পড়ে গেছে তার। ওই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন সে থেমে যাওয়ার পরে তার সামনের দিকে করে চলে আসে, কারণ দুইজন প্রত্যক্ষদর্শী দেখতে পাচ্ছিল যে আগুন সহ ওই মহিলা দৌড়ে আসছে। ওই মহিলা থমকে দাঁড়ানোর পর পর ওই আগুন পেছন দিক থেকে সামনের দিকে একেবারে চলে এসছে, এবং মুহূর্তের ভেতরে সে থমকে দাঁড়ানোর পর মুহূর্তের ভেতরে আগুন তাকে এমন ভাবে গ্রাস করে ফেলে, মানে কে কি করবে কিছু বুঝে ওঠার আগেই অনেক বেশি আগুন, অনেক বেশি। তাকে ওই আগুন নিভানো হলো, কিন্তু ততক্ষণে তার অবস্থা অত্যন্ত খারাপ। চারপাশে পানির ভেতরে রক্ত বেরিয়ে যাচ্ছে, সেই শরীর থেকে ঝলসে যাওয়া শরীর থেকে বেরিয়ে আসছে ভেঙে যাওয়া প্রোটিনগুলো, বিভিন্ন রকমের প্রোটিন, মানুষের বডির ভেতরে থাকা স্ট্রাকচারাল প্রোটিনগুলো, রক্ত, এই সমস্ত কিছু ধীরে ধীরে বেরিয়ে আসছে সেই পানির সাথে সাথে। সলেমন বিবি তখনও জীবিত, কিন্তু তার নিঃশ্বাসটা শুধু যায় আর আসে এমন পর্যায়ে যে তার রুটাকে সর্বনিম্নতম মানে সর্বোচ্চতম কষ্ট থেকে ঘুরে 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 সর্বনিম্নতম কষ্টের ভিতর দিয়ে না যাওয়া হচ্ছে, মানে সে সর্বোচ্চ কষ্ট পেয়েছে, এখন ধীরে ধীরে তা কমার দিকে। কিছু বলার চেষ্টা করলো মনে হয়, কারণ ঠোঁট তো নড়েছে, থুতনি তো নড়েছে, কিন্তু কিছু তো বের হয়নি। এবং অদ্ভুত ভাবে তার নিজেরই মানে গলার বাম দিকের সাইডের চামড়া পুড়েছে, ওই জায়গাটা গর্ত পেরিয়ে গেছে, মারাত্মক মৃত্যু হয় তার। এবং তার যখন ওই মৃত্যুটা হয় এই খোঁজখবর তো ছড়িয়ে পড়লো না চারপাশে, মানে দেখার তো চেষ্টা করেছিলেন, কিন্তু ওই এক পলক যখন যে পলকে সে তার ওই বিভৎস শরীরের কিছু অংশ, পুড়ে যাওয়া চুল, পুড়ে যাওয়া চেহারার কিছু অংশ সে দেখলো, সকেন হয়ে পড়ে গেল এক পলকের জন্যই। এরপরে যখন হুঁশ আসে সে তার মার সাথে কথা বলতে থাকে, আতঙ্কে পাগল হয়ে যায় ভয়ে, মানে কি করবে সে এখন, কি করবে এখন, স্বামীকে তো বলা যাবে না। মেয়ের বাবাকে মেয়ের মা খুলে বলল যে ঘটনা হলো এরকম। এখন মেয়ের মা এবং মেয়ের বাবা মেয়েকে নিয়ে গেল একটা বাহানা দিয়ে, ভয় পেয়ে গেছে, এখন ভয় পেয়ে গেছে, বাহানা দিয়ে তাকে নিয়ে যায়। ওই দিন রাতে প্রচন্ড জ্বর মেয়ের গায়ে, মেয়ে কথা বলতে পারছে না, এতটা উত্তাপ যে তার শরীরের লোমকূপ গুলো ধীরে ধীরে কালো হতে শুরু করেছে। লক্ষণ ভালো না, লক্ষণ মোটেও ভালো না, লোমকূপ গুলো রীতিমতো কালো হতে শুরু করেছে, চুলগুলো বাকি আসছে, এবং তার শরীর থেকে এক ধরনের গন্ধ বেরোতে শুরু করেছে। এক রাতের ব্যবধানে একজন কবিরাজের কাছে সকালবেলা দৌড়ে ছুটে যায় মেয়ের বাবা, কবিরাজকে নিয়ে আসে, এবং সেই কবিরাজ তার সমস্ত শক্তি লাগিয়ে দেয়। কবিরাজের ভাষ্য হচ্ছে ওই চিতাশালের আগুন, যে আগুন, ওই আগুনের দম এই মহিলার গায়ে লেগেছে, আর ওই আগুন সরাসরি ওই সলেমন বিবির গায়ে লেগেছে। আগুন লেগেছে সরাসরি সলেমন বিবির গায়ে, যার কারণে সে পুড়ে মারা গেছে, আর আগুনের দম বলুন বা নিঃশ্বাস বলুন বা সেটা যাই হোক, সেটা যে লেগেছে তার গায়ে, সেটা যে লেগেছে তার গায়ে, এই হচ্ছে যে অবস্থা। এরপরে সেই কবিরাজ তার যত রকমের সামর্থ্য ছিল ট্রিটমেন্ট করার, সে তার মতো ট্রিটমেন্ট করে 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 তিন চার দিনের ভিতরে মেয়েটাকে সে সুস্থ করে তোলে। জ্বরও চলে যায়, ওই লোমকূপের সেই কালো কালো অবস্থাগুলো পর্যন্ত চলে যায়, এমনকি শরীর থেকে বের হতে থাকা দুর্গন্ধ, সে পূর্ণরূপে সুস্থ হয়। কিন্তু সে তার স্বামীকে আর কখনোই কথা বলার সাহস পায়নি, কারণ তার স্বামী এই কথা শুনলে তাকে তো মেরে ফেলবে রীতিমতো। গ্রামের পুরুষ অনেক আগে থেকে তো হাত তোলে। তো এই ছিল ঘটনা। তো সলোমন বিবের ঘটনা এখানে শেষ, এবং এখন আমি আপনাদের কেমন একটা ঘটনা বলবো, এই ঘটনা দিয়েই এপিসোডটা শেষ হয়ে যাবে, এবং এই ঘটনার সাথে সরাসরি কানেক্টেড থাকবে আগামী পর্বের দিগন্ত তারার রাহুকালকে ধরার বা খুঁজে বের করার ঘটনার সাথে সম্পূর্ণ কানেকশন। তো এখন আমি আপনাদেরকে শোনাব এমন একটা ঘটনা, যে ঘটনাটায় আপনি শুনতে পাবেন কবরের ভেতরে কবর দেওয়ার কথা, যা পরবর্তীতে আগামী পর্ব পর্যন্ত আপনারা বুঝতে পারবেন। তো শুরু করি ওই ঘটনাটি, কবরের ভেতরে কবর। পেশায় তিনি একজন ডাক্তার, এবং সমস্যা হচ্ছে তার 16 বছর বয়সী ছেলের। ছেলের সমস্যা হচ্ছে আর সব ধরনের টিপিক্যাল পজিশনের মতো, যেভাবে পজিশনের কেসগুলো আমরা দেখি ওই ধরনের পজিশন কেস। প্রথমে পড়ালেখা নষ্ট হয়ে যাওয়া, তারপরে ধীরে ধীরে আচার আচরণ বিগড়ে যাওয়া, এরপরে ফাইনালি ওই সত্তার আত্মপ্রকাশ ঘটে। যখন একটা মানুষ পজিশনের শিকার হয়, ওই শিকার হওয়া পজিশনের কতগুলো স্টেজ থাকে, কেউ ধাম করে পজিশন হয়ে যেতে পারে, বা কেউ খুব সময় নিয়ে ধীরে 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 আরেকজনের উপরে নিজের ক্ষমতা তৈরি করতে পারে। ধাম করে কারা পজেস্ট হয়ে যায়, যারা মূলত অনেক আগে থেকেই কোনো না কোনো ভাবে ইনফেক্টেড। কিভাবে ইনফেক্টেড? এই ধরনের এন্টিটি দ্বারাই, যে কখনো সারা জীবনে পজেশনের শিকার হয়নি, সে কখনো ধাম করে পজেস্ট হতে পারবে না, কারণ আপনার ভেতরে আপনার রুহ রয়েছে, আপনার কারিন রয়েছে, আপনার নফস রয়েছে, আপনার নিজের স্বাধীন সত্তাটা রয়েছে। এই চারটা সত্তাকে ডিঙ্গিয়ে এসে এই শরীরের উপরে কবজা একবারে শুরুতে কেউ নিতে পারে না। এমনকি সবচেয়ে ক্ষমতাধর যারা, তারা ওভার দ্য টাইম ধীরে 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 ইনফ্লুয়েন্স তৈরি করে তারা সেই শরীরের উপরে টেক ওভার করেছে। এই যে ছেলেটা ডাক্তারের এই ছেলেটা, তার অবস্থা ছিল এরকম। শুরুর দিকে তার পড়ালেখা খুব ভালো ছিল, খুব সুন্দরভাবে সে পড়ালেখা করত, বাবা মা তাকে অত্যন্ত ভালোবাসত, কারণ একটা মাত্র ছেলে, একটা মাত্রই সন্তান। প্রথম দিকে পড়ালেখা তার খারাপ হতে লাগলো, সে বারবার কমপ্লেন করতো তার বাবার কাছে, মায়ের কাছে, যে সে পড়ালেখা করতে পারছে না। সে তার মন থাকে, পড়া মনে থাকে, কিন্তু ঠিক যে সময়টা তাকে ডেলিভার করতে হবে, পরীক্ষা হলে যে হোক বা ক্লাসে যে হোক, সে সেই সময় মনে রাখতে পারছে না, কোনো মতে অ্যাক্সেস করতে পারছে না তার পড়া, তার যে মনে রেখেছিল সেই কোনো রকমের ডেটা সে অ্যাক্সেস করতে পারছে না তার মাথা থেকে, সে সব ভুলে যাচ্ছে। প্রথম প্রথম এরকম ভুলে যাওয়ার ব্যাপারটা, তারপরে ধীরে ধীরে তার ওই কন্ডিশনটা দেখা দেয়, যে কন্ডিশনে তাকে আসলে যখন অনুভূতি টের পাওয়ানো শুরু করা হয়, যে এনটিটি এইখানে বিচরণ করছে এখন তোমার চারপাশে, এনটিটি আসলে ওই সময় ওই রকম ব্যক্তিদেরকে ভয় দেখাতে শুরু করে, কারণ যত বেশি ভয় পাবেন তত বেশি তার জন্য সেটা আরো সহজ আপনার ভেতরে প্রবেশ করা, কারণ আপনি উইলিংলি যদি তাকে প্রবেশ করার সুযোগ দেন হার মেনে, তাহলে সে সবচেয়ে বেশি শক্তি পাবে, পুরো শরীরের উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার 100% বেগে বেড়ে যাবে। আর যদি সে ফোর্সফুলি কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে বডির, তাহলে 50-50 চান্স থাকে। এই জন্য দেখবেন যে কিছু কিছু পজিশনের ক্ষেত্রে রোগীরা সারাদিনই পজস্ট থাকে, কারণ পুরো 100% কন্ট্রোলে রয়েছে পজিশন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে রোগীরা ঘন্টাখানেকের জন্য পজস্ট হয়, বা 2-4 মিনিটের জন্য পজস্ট হয়, তারপর আবার তারা ঠিক, কারণ তাদের রু ব্যাটেল করছে কন্টিনিউ শরীরের কবজা নেওয়ার জন্য, তাদের কারিন বা নফস তারা কন্টিনিউ কবজা নেওয়ার জন্য ব্যাটেল করে যাচ্ছে সেই এন্টিটির সাথে। এই জন্য দেখবেন যে সবাই পজেস্ট হয় না, ওভার দ্য টাইম মানুষজন পজেস্ট হয় না, মানুষজন বুঝতে পারে না। আপনিও হয়তো পজেস হতে পারেন। কিছু কিছু লক্ষণ থাকে যে লক্ষণগুলো নির্ভর করে, দেখার পরে বোঝা যায় যে এই লোক কোনো কিছু দ্বারা ইনফ্লুয়েন্স। ধরুন আপনি কোনো শয়তানি কর্মকাণ্ড করছেন না, কিন্তু শয়তানি কর্মকাণ্ড আপনার চোখের সামনে ঘটছে, বাট আপনি নিজের ভেতরে কোন রকমের অশান্তি অনুভব করছেন না, আপনি এটাকে লেট গো করে যাচ্ছেন, মানে থাক চলো। এটা এক ধরনের লক্ষণ যে আপনি প্রথমে এটাকে জায়জ করাচ্ছেন নিজে নিজে, না থাক ওরা করছে করুক, যেখানে আপনার সেখানে উচিত ছিল যে এটার বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া, বা আপনি আপনার রবের কাছে যে মাফ চাইতে পারেন যে আমার রব এমন ঘটনা কেন করছে, আমি কি করব। কিন্তু আপনি কোনো কিছুই করছেন না, জাস্ট এটাকে লেট গো করলেন, এটা কিন্তু ইন্ডিকেট করে। এরকম অনেক 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 উদাহরণ দেওয়া অসম্ভব, কিন্তু এইভাবে উদাহরণ দিয়ে কিন্তু পজিশনকে ডিফাইন করা খুব কঠিন। ডাক্তার সাহেবের ছেলেটার নাম ছিল কামাল। এই কামাল ছেলেটা পুরোপুরি পজিশন। সে প্রথম ঘটনাটা কি ঘটায় জানেন? প্রথম ঘটনাটা হচ্ছে সেদিন তার মার সাথে তার প্রচন্ড ঝগড়া হয় কোনো কারণ ছাড়াই। সে তার মাকে হঠাৎ করে তুই তুকারি করে কথা বলতে শুরু করে, যখন তার মা এসে তার ঘরে বসেছিল, কোনো কারণ ছাড়াই সে তুই তুকারি করে তার মার সাথে কথা বলতে শুরু করে। এবং কথাগুলো ছিল এরকম, তার মার বয়স তো একটু, তখনও তিনি ভদ্রমহিলা, তখনও ইয়াং, 40 বছর বয়স তার। সে যে অ্যাডভান্স নিয়ে কথা বলছে, সে এইভাবে বোঝানোর চেষ্টা করছে যে তুই তো তোর কলিগদের সাথে এরকম এরকম করে বেড়াস। সে প্রথমে এইভাবে কথা বলে বসল তার মাকে যে তুমি কি তোমার স্বামীর পেছনে কোনো কিছু করো কিনা, এখান থেকে সূত্রপাত। কথা কিন্তু সে মিথ্যা বলেনি, কারণ অনেক সময় করে কি, এই এন্টিটিটা যখন পজেস্ট করে কাউকে, মানে পজেস্ট করে কাউকে, এরা একটা অশান্তি তৈরি করার জন্যই করে। এরা কেউস পছন্দ করে, এমনভাবে পছন্দ করে কেউসকে যে আপনি এটাকে কল্পনা করতে পারবেন না। আপনার মাথা যদি সারাক্ষণ কিলবিল করে, ওরা এটাই মজা পায়, এটাতেই ওরা সুখ পায়, এটাই ওদের শান্তি, যাতে আপনি নিজে শান্তিতে না থাকতে পারেন। ওইখান থেকে কথা কাটাকাটি শুরু হয়। একসময় মা উঠে এসে যখন ছেলেকে থাপ্পড় মারে, ছেলে উঠে দাঁড়ায়, বেরিয়ে যায় রুম থেকে। মা কিছু সময়ের জন্য স্তব্ধ, ঘটনা কি তিনি নিজে বুঝতে পারছেন না। অতক্ষণের ভেতরে ছেলে রুমে ফেরত আসে হাতে চাকু নিয়ে। প্রথমে সে পেটে ঢুকে দেওয়ার চেষ্টা করেছে চাকুটা, কিন্তু সেই চাকু পেটে ঢুকাতে পারেনি, মা বাধা দিয়ে দিয়েছিল। ওই ধস্তাধস্তিতে কাজের যে লোক বা হেল্পার যে থাকে, সে আসার আগ পর্যন্ত বেশ কয়েক জায়গায় তার হাতের এবং পেটের কয়েক জায়গায় কেটে গেছে আঁচড়ের মতো করে, মারাত্মক জখম ছিল না। আশপাশ থেকে লোক এনে ওকে কোন রকমের ধরে রাখা যাচ্ছিল না। ওর হাত ধরে রেখেছে, ওর দুই পা আলগা করে মানে ছুটে আসার চেষ্টা করছে, মানে আর চেহারা, চোখ, নাক, মুখ, কান সবকিছু কথা বলছে যেন রীতিমতো মারাত্মক ভাবে। ওই ঘটনার পরে ছেলে শান্ত হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তো ডাক্তার পরিবার তো প্রথমে এটা মনে করলো যে মেন্টাল ব্রেকডাউন হতে পারে, বাবা চলে এসেছিল সব, তো তারা তাদের ওই ধরনের ট্রিটমেন্টে সফল হয়নি, যেটা সম্ভব না, কারণ এটা কোনো মানসিক রোগ না, এখানে একটা ফুল ব্লুন পজিশন আর কিচ্ছু না। যখন তারা বুঝতে পারলো যে এটা আমরা একটু অন্য দিক দিয়ে দেখি, অন্য দিক দিয়ে দেখতে গিয়ে যখন প্রথমবার কোনো হুজুরের সাথে কন্ট্যাক্ট করা হলো, ওই হুজুর যখন এলেন, ওই হুজুর যখন প্রথমবার তার সাথে কথা বলার চেষ্টা করলেন, ওই সময় কিছু ধারণা তারা পেলেন যেটা আসলে পজিশনের কেস, কিন্তু এই পজিশনটা কেউ কোনো কারণ ছাড়া ঘটায়নি, মানে কোনো কারণ ছাড়াই ঘটায়নি কেউ, এর সাথে নাকি পুরাতন কোনো কিছু জড়িয়ে, মানে অর্থাৎ অতীতের কোনো কর্ম বা অতীতের কোনো কিছু যেটার সাথে এই পরিবার জড়িয়ে রয়েছে। সে বারবার একটা সংখ্যা বারবার বলে যাচ্ছিল, একটা সংখ্যা সে বারবার বলে যাচ্ছিল। তারপরে সে বারবার এক লোকের নাম নিচ্ছিল, যার নাম নিচ্ছিল সে আবার হচ্ছে কামালের দাদার বাবা। তো যে সংখ্যাটার নাম সে বারবার নিচ্ছিল, এই সংখ্যাটা বাংলা সংখ্যা না, ইংরেজি সংখ্যাও না, এটা পরবর্তীতে জানা গিয়েছে যে এটা উর্দু সংখ্যা, যেটা তারা তখন বুঝতে পারেননি, এটা উর্দু সংখ্যা। এবং ওই অবস্থায় তারা 3-4 মাস বিভিন্ন জায়গা থেকে যেভাবে পেরেছে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করেছে। অপারেশনের সময় মাঝে মাঝে সে নিজে নিজে মারাত্মকভাবে হাইপার হয়ে যেত, আবার অন্য সময় দেখা যেত যে একেবারে সাইলেন্টলি সে পজেসড, কিন্তু সে চেহারা দিয়ে বোঝাচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাচ্ছে যে সে পজেসড, তার আচার আচরণ এরকম থাকত। এক রাতে সে তার বাবাকে জবাই করে মেরে ফেলার চেষ্টা করেছিল, একেবারে মানে আগ মুহূর্তেই ভদ্রলোক জেগে গিয়েছিলেন। যে সময় ভদ্রলোক জেগে ওঠেন তখন তিনি শুধু তার ছেলের চেহারাটা দেখতে পাচ্ছিলেন, বিশ্রী একটা চেহারা, ছেলে তার নিজেরই শুকিয়ে যাচ্ছে চেহারা, কেমন জানি চোখগুলো বড় বড় বেরিয়ে আসতে চায়। জবাই হওয়ার আগে সে যখন টের পেয়েছিল বাম হাত দিয়ে ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওই হালকা একটু টান লেগে যায় তার গলার আড়াআড়ি ভাবে, ওটা ছিল একটা বটি। তো তিনি নিজেও খুব সেফলি সেখান থেকে সরে আসেন, ছেলেকে তিনি নিজেই ধরাশায়ী করার চেষ্টা করেন, পারেননি। ছেলে তার উপরে উঠে তাকে চোখ করে মারার চেষ্টা করছিল, মানে গলা টিপে মারার চেষ্টা করছিল। ওই সময় ছেলে রীতিমতো মহিষ যেরকম ফসফস করে, জোরে জোরে নিঃশ্বাস নেয়, নাক ফুলে যায় রীতিমতো, সে ওইভাবে নিঃশ্বাস নিচ্ছিল এবং ওইভাবে ফুসফুস করছিল। তারা আর এই পর্যায়ে নিতে পারছিলেন না এবং ছেলেকে আবার দূরে রাখা তাদের পক্ষে সম্ভব না। তারা জানেন এদেশের চিকিৎসা অবস্থা সম্পর্কে, আবার চাইলে কোনো রিহ্যাব সেন্টারও দিতে পারবেন না। তারা তো জানেন ঘটনা কি, লুকিয়ে কয়দিন রাখবেন তারা। পরিবারের সাথে সেটা সলা পরামর্শ করেন তারা। পরিবারের সাথে সলা পরামর্শ করার পরে প্রথমে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়, বিশাল ঝামেলা করে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। ওইখানে মানে আজমির শরীফই নাকি কোন এক এলাকায়, আজমির শরীফের নিকট কোন এক মহল্লা কোথাও তার ট্রিটমেন্ট চলে 7-8 দিন। ওই ট্রিটমেন্টের পরে সে কিছুটা শান্ত হয় এবং ওই ট্রিটমেন্ট চলাকালীন সময় তারা জানতে পারে সমস্যা আসলে এদের না, সমস্যা অতীতের। এই যে কামালের যে দাদা, তার যে বাবা, সেই সময়কার সমস্যা, যে ছিল হাটকা সে বন্দী ছিল, সে মুক্ত হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে যে সে বন্দী হয়েছে কিন্তু সে মুক্ত হয়ে যাওয়ার পরেও, সে মুক্ত হয়ে এসে এখানে যে বদলা নিচ্ছে, বদলা নেওয়ার পিছনে সে কারণ কাউকে বলছে না, কিন্তু তার কোনো না কোনো পিছুটান রয়ে গেছে। যে পিছুটানটার কারণে কিন্তু সে এমন কাজ করছে, সে হয়তো কোনো কিছু চাচ্ছে, যে জিনিসটা না করলে তার একটা না একটা সমস্যা রয়েছে, সেটা সমাধান হচ্ছে না, কিন্তু সে সেটা আবার কাউকে বলছেও না ঘটনা কি। পরবর্তীতে এমন একজন ব্যক্তির কাছে, ওই ভারতেই এমন এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়, যে ব্যক্তির কাছে তার নাকি খেদমতে প্রায় 40 জনের বেশি জিন ছিল। সেই 40 জন জিন যখন একই ঘরে চলে আসেন, একই ঘরে চলে আসার পরে তারা নাকি এই কামালের ভেতরে যে এন্টিটি ছিল তাকে ঝাড়ি মেরে বলেছিল সামনে আয়, তাদের মতো করে। যখন সেই এন্টিটি সামনে আসে, সেই এন্টিটির সাথে তারা কথাবার্তা বলে তাদের মতো করে, এবং সেইখানে কথা বলার পরে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়টা বেরিয়ে আসে, যা শোনার পরে অনেকের বিশ্বাস হবে না, কোনো মতেই না। অতীতের ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর। এইখান থেকে জানা যায় এই অতীতের ব্যাপারে কেউই জানবে না স্বাভাবিকভাবে। কামালের দাদার যে বাবা, অর্থাৎ কামালের বাবার যে দাদা হবেন, এই ব্যক্তির একটা নাম না দিলে এই ঘটনায় সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে। আমরা এই ব্যক্তির নাম দিলাম উমর। উমর সাহেব ওই সময় খুব নামী দামি একজন ব্যক্তি ছিলেন, মৌলানা ছিলেন এবং খুবই খুবই শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন। তার নিজস্ব একটা মানে মহলার মতো এলাকা ছিল, ওইখানে তার কিন্তু প্রবল প্রতাপ ছিল এবং দূর থেকে লোকজন এসে তার কাছ থেকে দোয়াও পড়ে নিয়ে যেত, মানে দোয়া নিয়ে যেত আর কি, মানে যেভাবে হয় না যে হুজুর একটু দোয়া করে দিয়ে এরকম। তো উমর সাহেবের নিজস্ব খেদমতের লোক ছিল অনেক, যেমন তার নিজস্ব খেদমতের লোক ছিল ঠিক তেমনি তার সাথে কিন্তু এক শাহী পরিবারের সম্পর্ক ছিল, এক শাহী পরিবারের জিনের। জিন্দার একটা শাহী পরিবার, সেই পরিবারের সাথে তো সম্পর্ক ছিল। এবং কথিত আছে উমা সাহেব যে এত ভালো স্মৃতিশক্তি পেয়েছেন, মানে তার স্মৃতিশক্তি ভালো ছিল, তার বলার ধরন ভালো ছিল, তার আখলাক সুন্দর ছিল, এই সমস্ত কিছুর পেছনে নাকি সেই শাহিউদ্দিন পরিবারের কোনো না কোনো কানেকশন রয়েছে। এবং কথিত আছে যে উমা সাহেবের সাথে নাকি সেই মানে সেই শাহিউদ্দিন পরিবারের কোন এক মেয়ের সাথে নাকি বিয়ে হয়েছে, আমি জানি না, এটা কিন্তু শোনা কথা। মানে তিনি ওই শাহিউদ্দিন পরিবারেরও দামাত ছিলেন, মানে জামাই ছিলেন। তো ওই শাহিউদ্দিন পরিবার যেটা উমা সাহেবের আত্মীয় যিনি জানা, এই শাহিউদ্দিন পরিবারের সাথে আবার এক গোষ্ঠী অত্যন্ত ভয়ঙ্কর দুশ্মনী ছিল। ওই দুশ্মনীটা অত্যন্ত প্রবল ছিল, প্রবল দুশ্মনী। এই দুশ্মনী তো হতে কি বিভিন্ন পরিবারের উপরে হামলা চলত, মানে কখনো শাহী পরিবার হামলা করত মানে বদলা নিতে, আবার সেই গোষ্ঠীটা শাহী পরিবার উপরে হামলা করত। এখন শাহী পরিবারের সাথে একটা সম্পর্কে জড়িয়ে যাওয়ার পরে উমা সাহেবের দিকেও ওই গোষ্ঠীটার নজর আসে, সেই শয়তান গোষ্ঠীর। সেই শয়তান গোষ্ঠী এই কারণে যে তারা বল, তারা হামলা করে, তারা হিংসুক, এই জন্য তারা শয়তান গোষ্ঠী। তার মানে এই নয় যে তারা ইবলিশের গোষ্ঠী বা ইবলিশের লোক। তো সেই গোষ্ঠীটা, সেই সন্ত্রাসী গোষ্ঠী, সেই জিনদের মধ্যে যারা আর কি, তারা যখন জানতে পারলো যে এখানে একজন মানুষের সাথে তাদের মেয়ের বিবাহ দেওয়া হয়েছে, তখন একজন মানুষের ক্ষতি করা সবচেয়ে সহজ হয়ে গেল তাদের জন্য। উমা সাহেবের কিন্তু স্ত্রী ছিলেন, মানুষ স্ত্রী ছিলেন দুজন, তার বাইরেও মানে কথিত আর কি যে সেই শাহিউদ্দিন পরিবার থেকে এক মেয়ের দিনের সাথে তার বিয়ে হয়েছে। তো এই যে ইনসানি ঘর যে তার, ওই ইনসানি ঘরে তার দুই ঘরের সন্তান রয়েছে প্রায় ছয় সাত জনের মতো। তার ভেতর থেকে কিন্তু যে কামালের দাদাও রয়েছেন একজন, তখন তো তিনি ছোট, তিনি তৃতীয় বিয়ে করেন হঠাৎ করে। উমা সাহেব তখন তৃতীয় বিয়ে করেন এবং যে মেয়েকে বিয়ে করেন সেই মেয়ে কোনো এক সমস্যা ছিল, সে পঙ্গুর মতো একজন, মানে সে চলাফেরা করতে পারত না। তো তার ওই মুহূর্তে তিনজন মানুষ স্ত্রী এবং একজন মেয়ে জিন ছিল স্ত্রী হিসেবে, সমস্যা শুরু হয় তখন। এই যে প্রতিবন্ধী যিনি ছিলেন স্ত্রী উমা সাহেবের, তিনি সন্তান সম্ভবা হন এবং সন্তান সম্ভবা হওয়ার পরে ঠিক তখন পাঁচ মাস বা ছয় মাস চলছে, ওই অবস্থায় একদিন রাতের বেলা ওই স্ত্রী নাকি দেখেছিলেন যে ওই ঘরের ভেতরে তিনজন লম্বা কাঁধের লোক, মানে তার চওড়া লম্বা কাঁধ কিন্তু মাথা কেমন জানি ছোট, তিনজন লোক এসে ভিড় করে কি জানি কথাবার্তা বলছে। এবং ওই ভিড় করে যে কথাগুলো তারা বলছিল সেই কথাগুলো নাকি এমন ছিল যে ওই মহিলার পেট থেকে তারা এখনই ওই বাচ্চাকে টেনে বের করে এনে কেটে কুচি কুচি করে রেখে এখান থেকে চলে যাবে ওই মহিলা টের পাওয়ার আগে। কিন্তু ওই মহিলা যে টের পেয়ে গেছে সেটা আবার আরেকজন চিন বাকি দুজনকে বলা দেয়, যে বাকি দুজন সেটা জানতে পারলো, তারা তিনজন একসাথে ওই মেয়ের দিকে তাকায় এবং তারা সেই হিসেবে ওইখান থেকে তখন ওইখান থেকে পালে, যে কারণ মেয়ে জেগে গেছে। ততক্ষণে সে আবার চিৎকার দিয়ে দিয়েছে ভয় পাওয়ার কারণে, কারণ যে অল্প একটু আলো ছিল ঘরের ভিতরে, ঘরটাকে একটুখানি আলোকিত করে রাখার জন্য, মানে অত বেশি নয়, ওই আলোতে সে যখন এরকম তিনটা অদ্ভুত ছায়ামূর্তি দেখলো সে এই জন্য চিৎকার দিয়ে উঠেছিল। উমর সাহেব আবার তা সেই খিদমতকারী জিন্দার বললেন, উমর সাহেব সেই খিদমত মানে খিদমতকারী জিন্দার বলার পরে ওই জিনেরা খোঁজ নিয়ে জানতে পারলো ওনার স্ত্রীর উপরে তারা হামলা করার জন্য এসেছিল। এখন সাহেবগৃহ স্ত্রীর পাহারা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো সেই স্ত্রীর সন্তান পয়দা হলো, সন্তান সম্ভব ছিলেন, সেখান থেকে সন্তান দুনিয়াতে এলো এবং এক মাস সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ। উমা সাহেব তিন দিনের জন্য ছিলেন বাইরে, তিন দিনের জন্য তিনি ছিলেন বাইরে এবং এই তিন দিনের জন্য যে তিনি বাইরে ছিলেন তখন তার সাথে কিন্তু কেউ ছিল না, তার এই তিন স্ত্রী তিন জায়গায় ছিল যে এলাকায় তিনি থাকতেন। এখন যে তৃতীয় স্ত্রী যার মাত্রই সন্তান জন্ম নিয়েছে এক মাস হয়েছে, কোন এক অজ্ঞাত কারণে কেউ তিন দিন তার কোনো খোঁজ নেয়নি, মানে তিন দিন কেউ কোনো খোঁজ নেয়নি, কোনো মানুষই খোঁজ নেয়নি। স্বাভাবিকভাবে চতুর্থ দিনের দিন উমা সাহেব তার খিদমতগারী জিন্দারকে ডেকে তার স্ত্রীরা এবং পরিবারের সদস্যরা কেমন আছে সেটা জানতে চাইলেন। কিছুক্ষণ পরে ওই খিদমতগারী জিন্দার ভিতর থেকে একজন এক দুঃসংবাদ নিয়ে আসে এবং দুঃসংবাদটা ছিল এরকম, আপনাকে জলদি ফিরে যেতে হবে, জলদি ফিরে যেতে হবে, অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? সে দ্বিতীয় স্ত্রী যিনি সন্তান সম্ভাবনা ছিলেন সেই সন্তান মারা গেছে। কতল করা হয়েছে সেই সন্তানকে, কারা করেছে? সেই বিদ্রোহী গোষ্ঠীর জিনেরা। ওইভাবে ওই সময়টায় আসলে অত বেশি আবেগপ্রবণ ছিলেন না উমা সাহেব, তিনি ফেরত আসেন ঠিকই, তিনি তার কাজ শেষ করে সবকিছু শেষ করে ফেরত আসেন, কিন্তু কেমন যেন নিয়তিতে অনেক সময় অনেক ঘটনা ঘটে না, কেমন যেন বা কোনো কারণে কেউ আসেনি বাকি আরো কয়েকদিন এই বাড়িতে, যে বাড়িতে ইত্যাদি স্থির থাকতেন। এবং অদ্ভুত অদ্ভুত একটা ব্যাপার, ও খিদমতগার জিনেরাও পরবর্তীতে যে উমা সাহেবকে কোনো খোঁজ খবর দেয়নি, কারণ ওই খিদমতগার জিনদেরকে বলতে হতো তারা কি চায়, মানে উমা সাহেব কি চায়, তারা নিচে থেকে এসে কোনো কথা ওনাকে বলতো না। উমা সাহেব ফিরে এলেন দুই রাত দুই দিন দুই স্ত্রীর সাথে কাটিয়ে, তৃতীয় দিনের দিন যখন ফিরে এলেন এই বাড়িতে, তার এই বাড়ির ভেতরে ঢোকার পরে তিনি বুঝতে পারলেন কত ভয়ঙ্কর ঘটনা এখানে ঘটেছে। দেখুন, তিনি মানে এতটা বেখেয়ালি ছিলেন ওই সময়, সম্পূর্ণ নিজের দোষ এটা তার, যে তিনি বাড়িতে কাউকে খোঁজ পর্যন্ত পাঠাননি। এটা চাইলে একটা চিঠি লিখে দিতে পারতেন না, অবশ্য সেটা আসতে দেরি হয়ে যেত, অথবা তিনি খিদমতগার লোকদের বলতে পারতেন, খিদমতগার জিনদের বলতে পারতেন, অথবা তার সাথে যারা সফরে রয়েছে তাদের মধ্যে থেকে কাউকে পাঠাতে পারতেন। তিনি যখন তার স্ত্রীর সন্তানের কতল করার কথা জানতে বলেন তখন তিনি কোনো এক অদ্ভুত কারণে কাউকেই কিছু বলেননি, মানে তিনি শুনেছেন এবং তিনি ভুলে গেছেন, ব্যাপারটা কি এরকম, এটা তো হয় না। তিনি যখন এখন বাড়িতে পা দিলেন তখন তিনি বুঝতে পারলেন যে ভয়ঙ্কর ঘটনা তো ঘটে গেছে যেটা তিনি আগে সমাধান করেননি। গন্ধ বেরোচ্ছে, গন্ধ। এখন এটা তো হুজুরের এলাকা বা হুজুরের বাড়ি, এখানে তো অন্য কেউ আসবে না, এবং এই মেয়েটা কিন্তু প্রতিবন্ধী, এই তৃতীয় বিয়ে করার পরেও কিন্তু একটু সমস্যা তাকে ফেস করতে হয়েছিল। কিন্তু যখন তিনি নিজে প্রবেশ করেন ভেতরে, রক্তগুলো শুকিয়ে তো অনেক আগে ফ্লোরে মানে মিশে আছে, এদিক ওদিক ছোট 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 কি জানি দেখা যায় হাড়ের মতো, অর্থাৎ এই শরীর থেকে মাংসগুলো তুলে চিবিয়ে খাওয়া হয়েছে, যেমনটা একটা চিকেন একটা মুরগিকে আমরা যেভাবে খাওয়ার পরে হাড় আমরা ফেলে দেই, মানে কোনো কিছু অবশিষ্ট রয়েছে বলে মনে হয় না। বুকের হাড়ের কিছু অংশ তিনি দেখতে পান, একটা চ্যাপটা হাতের তালু সমপরি মানে একটা কিছু দেখতে পান হাড়ের মতো। তারপর তার সামনে ছিল খুলি, খুলিটা তখনও মানে ভেতরের দিক থেকে অনেক কিছু ভেতরে লেগেই ছিল, পোকামাকড়ও ছিল সেই খুলিতে, বাইরের দিক একদম সাফ, ভেতরে রয়েছে অর্থাৎ চামড়াটা পর্যন্ত রাখা হয়নি। এখন তার মনে হয়েছে যে তার স্ত্রী এখান থেকে পালিয়ে গেছে অনেক আগে, কিন্তু আরো বেশি ভয়ঙ্কর ব্যাপার ছিল তার স্ত্রী সেই ঘরেই, তার স্ত্রী সেইখানেই বসা অন্য ঘরে, ওই পুরো ঘরের ফ্লোরটাই একেবারে বদলে গেছে, যেন এইখানেই খুন হয়েছিল বাচ্চাটা। পুরো ঘরে মেঝেতে শুকিয়ে যাওয়া রক্ত আর কিচ্ছু না, আর দূর গন্ধ, কারণ এই রক্ত থেকেই গন্ধ বের হচ্ছে। এখন তারও স্ত্রী এমন ভাবে পড়ে রয়েছে, মানে সে তার দম আছে সবই আছে, কিন্তু সে মারাত্মক ভাবে পজেসড, তার স্ত্রীর মুখ থেকে সেই মানুষের পচা লাশের দুর্গন্ধ বেরোচ্ছে। উমা সাহেব বুঝতে পারলেন যে তিনি আসলে অহংকার হোক বা যে কারণে হোক তিনি একেবারে অন্ধ ছিলেন, তিনি যে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছেন কাউকে কিছু না বলে। তিনি বুঝে উঠতে পারলেন না কি করবেন। ওই অবস্থা অনেক সময় মানুষের মাথা কাজ করে না, কিন্তু তার মাথা কাজ করল। তিনি কি করেছেন জানেন? তিনি ভেতরে ঢুকলেন, আবারও বাইরে বেরিয়ে ভেতরে ঢুকলেন। তার স্ত্রী তখনও সেখানে, ওই পুরোপুরি পজেসড অবস্থায়। তার স্ত্রী নাকি দুই হাত দেয়ালে লাগিয়ে রেখেছিল, মেলে রেখে। আমরা দুই হাত মেলে ধরি না, ওইভাবে সে বসা অবস্থায় দেয়ালে হেলান দিয়ে রয়েছিল। কোন দেয়াল? মাটির দেয়াল। তিনি ভেতরে প্রবেশ করলেন এবং তার হাতে কিছু একটা ছিল, যেটা দিয়ে তিনি তার ওই তৃতীয় স্ত্রীকে মেরে মেরে থেতলে হত্যা করেন, ঠিক ওই ঘরটার ভেতরে। কেন হত্যা করলেন? কারণ ওই বাচ্চা সে খেয়ে ফেলেছে, এই মেয়ের সাথে সে এমন সংসার করতে পারবে না। আর মেয়ের দোষ না হলেও মেয়েকে তো সে এই বদ জিনেরা ধরে ফেলেছে, এমনি তো এমনিও শেষ। বেঁচে আছে কিনা তা তিনি নিজেও জানেন না, মানে এটা হচ্ছে তার ভাষণ, বা এটা হচ্ছে তার হয়তো নিজের কর্ম, বা আসল জিনিস কি ওটা পরে। তিনি ওই মেয়েটাকে ওইখানে থেতলে মেরে ফেলেন। মেরে ফেলার পরে উনি ওই জায়গার অবস্থাটা এমন করে রাখেন যে রক্ত যাতে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। তিনি নিজে আঘাত করে তার গলা যতগুলো নার্ভ রয়েছে ওগুলো কেটে ফেলে দিয়েছেন, মানে আঘাত করে। ওই ঘটনা ঘটানোর সময় তিনি টের পাননি তিনি কি করছেন। ওই ঘটনাটা তিনি ঘটালেন এবং ওই অবস্থায় ছিল, ওই যে বললাম না যে হুজুর তিনি তার নিজের স্ত্রীতে কোথায় রাখবেন, কেউ তো এটার প্রতি কোন রকম ইক্তিয়ার রাখবেন এসে দেখার জন্য। কারণ ওই যে বললাম দবদবা ছিল তার ওই মহল্লায়, মানে ক্ষমতা। এবং পরে এটাকে এইভাবে ছড়ানো হয় যে তার স্ত্রী, মানে তার স্ত্রীর জিনে ধরছিল এবং ওই জিনে ধরার কারণে, মানে পরে তিনি নিজেই ছড়ান এটা, স্ত্রী বাচ্চাকে খেয়ে ফেলেছে, এরপরে স্ত্রী নিজেও নিজেকে খেয়ে ফেলেছে। মানে ওই সময় মানুষকে যাই বলতেন তাই বিশ্বাস করত, কেবল অবশ্যই সে মানুষ ছাড়া। তো এটা পরবর্তীতে এইভাবে ধামাচাপা দেওয়া হয়। ওই সময় উনি এইভাবে রেখে দিয়ে গিয়েছিলেন, দুই একদিন পরে নাটক করে এটাকে ওইভাবে ধামাচাপা দেওয়া হয়। কিন্তু সেই সময় নাকি এই ব্যক্তি, এই ওমা সাহেব, তিনি তার সেই খিদমত গার্জিনদের ডেকে এনেছিলেন এবং বলেছিলেন যে তোরা আমাকে কেন বলিস নি এই ঘটনা। তো খিদমত গার্জিনেরা বললো তারা নিজেরাও নাকি জানত না বা দেখেনি এমন ঘটনা ঘটেছে। তখন ওই খিদমত গার্জিনেরা বলেছিল তাকে, আপনি যে কাজ করেছেন কাজ ঠিক করেননি, আপনি ঠিক করেননি, আপনি তাকে বিবাহ করেছেন যেটা যেটা অবৈধ ছিল। আপনি সবাইকে বলেছেন আপনি তাকে বিবাহ করেছেন, আপনি তাকে বিবাহ করেননি, কিন্তু এর পরবর্তীতে আপনি যেটা করেছেন সম্পূর্ণ কাজটাই আপনার ছিল ভুল, এবং আপনি এর জন্য অনেক বড় খেসারত দেবেন। এই কথা বলার পর সেই 41 জন জিন বা 40 জন জিন, মানে কোন, মানে ওই ইস্যুর কারণেই তারা তার আর খিদমত করতে অস্বীকার করল। এবং সেই সাথে ওই ঘটনাটা ঘটানোর মানে দুই দিন পরে যে সবাই টের পেয়েছেন, সবাই এমনকি জিন পর্যন্ত, তার মানে এই না যে কোনো ঘটনা ঘটলেই জিন টের পাবে, না, এটা সম্ভব না। দুনিয়ার প্রান্তে এদিক ওদিকে প্রচুর ঘটনা ঘটে, গায়েবের খবর আল্লাহ জানেন। কেবল সেই জায়গায় যে যদি ঘটনাকে কেউ দেখে, সেই ঘটনা যদি কোনো সাক্ষী থাকে, তখন সেই ঘটনার ব্যাপারে মানুষজন জানতে পারে বা এন্টিটিরাও জানতে পারে। এমনকি তার ওই যে শাহি পরিবারের সাথে, শাহিদিন পরিবারের সাথে সে যে সম্পর্কটা, এই সম্পর্কটাও ভেঙে যাওয়ার মতো। সেই স্ত্রী তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে এবং তিনি অনেক তওবা করেছেন, অনেক মাফ চেয়েছেন। খিদমত গাজীরা আর আসবেই না, তারা আর আসবেই না। কিন্তু সেই দিনে শাহী পরিবার, তারা তারা তো তাদের জামাই মেনে নেয়, তারা তারা তাকে ক্ষমা করে দেয় এবং কাফফারা নাকি আদায় করা হবে, এরকম কোনো কিছু ছিল, আমি যাই না কি জিনিস। তো ঘটনা কিন্তু এতটুকু ছিল, কিন্তু ঘটনা 6 মাস পরে বদল হতে শুরু করে। বদল হতে শুরু করে কিভাবে জানেন? 6 মাস পরে এই মহিলাকে নিজের চোখে দেখতে পান উমা সাহেব। আমি অনেক ঘটনায় শুনি, কিন্তু অনেক ঘটনা আমি নিজেও বলেছি, মরা মানুষকে হাঁটতে দেখা যায়, মরা মানুষকে চলতে দেখা যায়, আমরা দেখেছি না? তখন কিন্তু কামালের বাবা মানে কামালের দাদা তখন তার জন্ম হয়ে কয়েক বছর পার হয়ে গেছে। উমা সাহেব প্রথমবার নিজের স্ত্রীকে দেখতে পান, সেই স্ত্রীকে সেই বিপদ রূপে। তিনি যখন এক জায়গা থেকে আসছিলেন, কোনো এক জমায়েত থেকে বা কোনো জায়গা থেকে আসার পথে, তিনি নিজে তার ওই ভয়ঙ্কর রূপে তার স্ত্রীকে দেখতে পান, মুখের ভিতরে সেইভাবে সবকিছু লাগানো, পচে যাওয়া মাংস থেকে শুরু করে অন্যান্য সমস্ত অংশ সেটা সেইভাবে তার মুখের ভিতরে তখন লাগানো। তার স্ত্রী তখন দাঁড়ানো ওই অন্ধকারের ভেতরে আর তাকে কাছে ডাকছে। সেই মহিলার পেছনে আরো একজন বিকট আকৃতির দাঁড়িয়ে রয়েছেন, আনুমানিক হাইট 7.5 ফিট 8 ফিট হবে, দেখতে অত্যন্ত ভয়ঙ্কর সে। তা সবকিছু অস্বাভাবিক, মানুষের মতোই গরম তার ক্ষেত্রে সবকিছু অস্বাভাবিক, যেমন দেও দানব। তাকে এইভাবে পরিচয় করানো হয়েছিল যে দেও দানব। তো এই দেও দানবের কবল থেকে তিনি কিভাবে নিজেকে রক্ষা করবেন, আর নিজের এই মৃত স্ত্রীর হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন? খেদমতগার জিনেরা সারা দিবে না, কারণ এই মুহূর্তে শাহী পরিবারের চেয়ে খেদমতগার জিনেরাই সবচেয়ে বেশি বেটার অপশন, কারণ তারা শক্তি সামর্থ্য এবং জ্ঞানের দিক দিয়ে অনেক। শাহী পরিবার কখনোই তার জন্য ময়লা মাটির ভিতরে হাত দিবে না, যেটা খেদমতগার জিনেরা করবে। খেদমতগার জিনেরা তো সারা দেয় না। এদিকে কামালের দাদার বাবা এই উমা সাহেব মারাত্মক অশান্তির ভিতরে, তার ওই মরা স্ত্রী তার সামনে হাঁটা চলা করে, তিনি চোখ বন্ধ করলো তার সেই মরা স্ত্রীকে তিনি দেখতে পান, চোখ খোলা রাখলো এদিক ওদিক, এমনকি সমাবেশ হোক বা ছোট জটলা হোক বা যে কোনো পরিস্থিতি হোক, তার স্ত্রীকে তিনি সেইখানে দেখতেন, সেই ভয়ঙ্কর রূপে সেই মহিলা সেইখানে। এই অবস্থা চলছে চলছে চলছে, একটা পর্যায়ে মারাত্মক ভাবে তার ভেতরে রোগ বাড়তে শুরু করে। কার ভেতরে জানেন? উমা সাহেবের ভেতরে। এই মারাত্মক রোগ এমন এক অবস্থা তৈরি করেছে তার, যে অবস্থায় তার শরীরে বিভিন্ন জায়গায় গুটি গুটি এক ধরনের ঘা উঠতে শুরু করলো, যে গুটি গুটি ঘাওটা কালো পাথরের মতো হতো, মানে কালো তিল হয় না মানুষের গায়ে, বড় কালো তিলের মতো, একটা তাসবির দানা যদি অর্ধেক কেটে ফেলেন সেটা যতখানি আয়তন হবে ঠিক এরকম, এবং মারাত্মক চুলকানি। এই মারাত্মক চুলকানি এবং এই মারাত্মক অবস্থার কারণে তিনি আর ঘর থেকে বেরোতে পারছেন না, বাইরের মানুষজন সব জানে তিনি অসুস্থ, সব জানে তিনি অসুস্থ। কিন্তু এদিকে ওই তার স্ত্রী, মরা স্ত্রী বারবার তার সামনে আসত, এবং সেই জিহিন যে তার স্ত্রীকে চালনা করছে সেও দেখা দিত। স্ত্রী রূপে যে আসছে সেই তো জিন, এবং সে বড় ভয়ঙ্কর দেও দানব, দুজনকেই তিনি দেখতে পেতেন। প্রতি রাতেই নাকি এরা খুব কাছে আসত আর ওনার শরীরে আঘাত করত, কখনো গুঁতো দিত, কখনো কামড় দিত, এবং জীবন্ত অবস্থায় ওনার শরীর থেকে কামড় দিয়ে মাংস এবং স্কিন তুলে ফেলে ওনার চোখের সামনে নাকি ওরা কামড়াত, চিবাত, এবং ঠিক যেখানে কামড় দিত পরের দিন ওইখানে কিন্তু ওই তিল উঠে যেত। এমন অবস্থা যে তিনি নিজেকে কাপড় দিয়ে ঢেকে রাখতেন, বাইরের মানুষ কেউ জানতো না, বুঝতো না, সবাই জানত যে আলেম সাহেবের অবস্থা একটু খারাপ এবং তিনি একটু বড় ইবাদত ব্যস্ত, এই জন্য তিনি একা একা থাকছেন। একটা পর্যায়ে এমন অবস্থা হয় তার যে তার চেহারায় এখন সেই গুটিটা ওঠা বাকি, এবং যদি চেহারায় গুটি উঠে তখন তিনি কি করবেন? তখন তো এক্সপোজ হয়ে যাবেন তিনি। এদিকে শরীরের যে আশপাশে যে ঘাগুলো রয়েছে সেই ঘাগুলোর ভেতরে সবচেয়ে মারাত্মক অবস্থা হয়ে উঠে একেবারে শরীরের নিম্ন অংশের যে ঘাগুলো রয়েছে, এই ঘাগুলো থেকে পচ বেরোতে শুরু করেছে রীতিমতো। না পারতেন বসতে, না পারতেন কাত হতে, অত্যন্ত মারাত্মক যন্ত্রণার ভেতরে। কিন্তু সেই তার স্ত্রী প্রতিদিন রাতে আসত, জানোয়ারের মতো জীব বের করতো এবং তার ঘা গুলোর উপরে চেটে যেত সে রীতিমতো। সেই ভয়ঙ্কর অবস্থাটা তিনি প্রত্যেকদিন রাতে ফেস করতেন। তার ঘা গুলোর উপর দিয়ে যখন জীব যেত, তিনি যন্ত্রণা যে চিৎকার করতেন, তা অনেক বছর পরে মানুষ মিলাতে পেরেছে। যারা এই ঘটনা জানলো এখন, তার অনেক বছর পরে এই চিৎকারের হিসাবটা মিলাতে পেরেছিল কিছু বয়স্ক ব্যক্তি, এই ঘটনা পরে জানতে পেরেছিল। এই শোচনীয় অবস্থায় একদিন রাতের বেলা ওনার কাছে সেই শাহি জিনের পরিবার থেকে একজন ব্যক্তি আসেন, এবং সেই ব্যক্তি এসে তাকে এমন এক পরামর্শ দিলেন যে পরামর্শটা শোনার জন্য তিনি নিজে তৈরি ছিলেন না। সেই পরামর্শটা শোনার পরে তিনি ভাবছিলেন তিনি কি করবেন। শাহি জিন পরিবার থেকে যিনি এসেছিলেন, তিনি এসে তাকে বলেছেন, আপনার শরীরের অবস্থা অত্যন্ত খারাপ, আপনি যে কোনো সময় মৃত্যুর খুব কাছে পৌঁছে যেতে পারেন, আপনার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, আপনার শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনার শক্তি হারিয়ে ফেলছেন, আপনি আপনার যে কোনো সময় মৃত্যু হতে পারে। কিন্তু যদি আপনার এই অবস্থা চলতে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে মানুষজন জেনে যাবে যে ঘটনা কি ঘটেছে। কারণ আপনার মৃত্যুর পরে কি হবে জানেন, আপনার এই লাশকে ওইখান থেকে তুলে এনে পুরো গ্রামে হাঁটানো চলানো ঘটানো হবে, এবং যখন পুরো গ্রামে আপনার লাশ হাঁটবে, মানুষজন যখন দেখবে, তখন জল্পনা কল্পনা দাঁড়িয়ে যাবে, আর কেউ না কেউ কোনো কোনো ভাবে সত্য জানা যাবে। তখন উমা সাহেব জিজ্ঞেস করেছিলেন, তাহলে আমার করার কি? সেই শাহী জিন পরিবার থেকে বলা হয়েছিল যে আপনি কবরে যাবেন, সমস্ত সিক্রেট, সমস্ত কিছু নিয়েই আপনি কবরে যাবেন, পেছনে সমস্ত গ্লানি সহ সবকিছু নিয়ে কবরে যাবেন। আপনি যখন কবরে যাবেন, আপনার সাথে সবকিছু চলে যাবে, এই জন্য কেউ জানবে অনেক কি ঘটনা ঘটেছে। এই ঘটনাটা শোনার পরে তার ভেতরে কোনো আফসোস পয়দা হয়নি, কারণ ততদিনে ভাই মৃত্যু কামনা কে করে না, যে কেউ করে। তো তিনি বললেন যে তিনি এখন কি করবেন। তখন সেই শাহি পরিবারের জিনদের ভেতর থেকে একজন বলল, আপনার সেই খেদমতগারদের ডাকুন। তো উমা সাহেব বললেন যে ডাকলে সাড়া দিবে না। তারা বললেন যে এখন ডাক দিন, সর্বশেষবার সাড়া দিবে। তো সেই কথা মোতাবেক তিনি সর্বশেষবার তো সেই খেদমতগার জিনদের ডাক দিলেন। খেদমতগার জিনরা সাড়া দিল অবিশ্বাস্যভাবে, এবং সেই খেদমতগার জিনদের ভিতরে যিনি সবচেয়ে বয়স্ক ছিলেন, তার সাথে কথা বলেছিলেন উমা সাহেব। এই কথাগুলো কিন্তু জিনেরাই জানে, যা এই জিন এখন বলে দিচ্ছে সবাইকে। তো প্ল্যান হচ্ছে এটা, তার স্ত্রীকে তো পরে দাফন দেওয়া হয়েছিল, তার আট পচা শরীর তো দাফন দেওয়া হয়েছিল, যেখানে তার স্ত্রীর শরীর দাফন দেওয়া হয়েছে ঠিক সেইখান থেকে তার স্ত্রীর ওই কবরের যতটুকু অংশ রয়েছে এখন ভেতরে, যদি লাশের কিছু অংশ থেকে থাকে, সেই অংশ সহ ওই জায়গার লাশটা তুলে ফেলতে হবে মাটি সহ, এবং মাটি সহ তুলে আরেক জায়গায় নিয়ে সেই মাটি সহ সেখানে রাখতে হবে, অর্থাৎ আগে থেকে একটা কবর করে রাখতে হবে। সেই কবর স্বাভাবিকের চেয়ে বেশি গভীরতায় থাকবে। ওই কবরে তার যে স্ত্রী মারা গিয়েছে, তার ওই পুরাতন কবর করে লাশের যতটুকু অংশ রয়েছে, দেহাবশেষ থেকে শুরু করে সব কিছু, সে দেহাবশেষ নিয়ে এনে এইখানে এই মাটির আগে কবরে রেখে দিতে হবে, দাফন দিতে হবে একবার। সেই দাফনটা সেখানে যখন দেওয়া হবে, তখন সেটার সাথে সে জিন সে নিজেও সেই লাশের সাথে এখন আটকে রয়েছে, ওই লাশ দাফন দিলে সেও সেখানে দাফন হয়ে যাবে, মানে জীবিত দাফন, সেখানে তাকে জীবিত অবস্থায় বন্দী থাকতে হবে, কারণ লাশ থেকে তাকে ছুটানো হবে না। লাশের সাথে সে নিজেকে বেঁধে ফেলেছে, এখান থেকে তাকে ছুটানো হবে না। পরবর্তীতে যখন তার নিজের মৃত্যু হবে, এই খেদমতগার জিনেরাই মানুষকে ম্যানিপুলেট করবে যে তাকে যাতে এইখানে সুন্দরভাবে গোসল করিয়ে এইখানে যাতে দাফন দেওয়া হয়। মানুষকে তারা যেমন ম্যানিপুলেট করবে ঠিক তেমনি তিনি নিজে ওসিয়ত রেখে যাবেন, তার যদি কিছু হয় তাকে ওইখানে যাতে দাফন করা হয়। তো যেদিন তার মৃত্যু হয় তাকে ওইখানে দাফন করা হয় যেখানে তার স্ত্রীর আগে থেকেই দাফন দেওয়া। এমন ভাবে সবকিছু করা ছিল যে কেউ বুঝতেই পারেনি। প্রশ্ন আসতে পারে যে মাটি খুঁড়ে সেখান থেকে মাটি আবারও খুঁড়তে গেলে তো মানুষ বুঝবেই, আগে খোঁড়া মাটি চাপা দেওয়ার পরে আরেকজন মানুষ বুঝবেই। এখন সেটা সেই জিনেরাই কেবল বলতে পারবে, কারণ এই তথ্য আমাদের কাছে কেবল জিনদের জবানিবন্দি থেকে শোনা, অন্য কারো কোনো মানুষের কাছ থেকে শোনা নয়। তখন তাকে সেইখানে কবর দেওয়া হয়। নসিহত অনুযায়ী তাকেও যখন কবর দেওয়া হলো তার সাথে সাথে কবরে কে শুয়ে রইল, তার স্ত্রীও, ঠিক তার পিঠের নিচের দিকটি, এবং তার সেই স্ত্রীর লাশের সাথে বেঁধে থাকা সেই এন্টিটি যে এখন কামালের উপরে। এখন কথা হচ্ছে সে ছাড়া পেল কিভাবে, এতগুলো বছর সে বন্দী, সে ছাড়াটা পেল কিভাবে? তো যখন এটা বলা হলো ঠিক তখন সেই জিন এটা বলল, আমি মুক্ত হয়ে গেছি, কিভাবে মুক্ত হয়েছে তোরা যা খুঁজে দেখ। এখন সেই কথা প্রেক্ষিতে পরবর্তীতে যখন খোঁজ নেওয়া হলো, মানুষই যখন খোঁজ নিল, মানে খোঁজ নেওয়ার ব্যাপারটা ছিল এরকম যে কবর কি ঠিকঠাক আছে কিনা, পরে যে জানা যায় কি জানেন, এ কবর নদীতে বিলীন হয়ে গেছে। এবং যখন নদীতে বিলীন হয়ে গেছে তখনই সে মুক্ত হয়ে গেছে। কিন্তু মুক্ত হলেও লাশের সাথে তার কিছু অংশ, মানে লাশের সাথে সে নিজেকে বেঁধে রেখেছিল, তো লাশের কিছু অংশ নষ্ট হওয়া তখনও বাকি। তো নদীর গভীরে যখন লাশের অংশটা, তখন সে ওই নদীর গভীরেই বসেছিল ওই লাশের সাথে, কারণ সেটার সাথে নিজেকে বেঁধে ফেলেছে। ওই লাশের অংশ নষ্ট হতে আরো বছর বছর সময় লেগেছে, কারণ নদীর গর্ভে অনেক সময় অনেক কিছু নষ্ট হতে অনেক সময় লাগে। এবার যখন ফাইনালি সেই অংশটা নষ্ট হয়ে গেল, সেই সে টুকরোটা লাশের, মানে হাড়, অবভিয়াসলি হাড়, এরপরে সে মুক্ত হয়েছে। এরপরে সেখানে এসে প্রায় মাস খানেক সময় লাগিয়ে ছেলের উপরে সে নিজেকে আবদ্ধ করে নিয়েছে, সেই দেহ দানব। এখন মূলত সব ধরনের ইন্টারোগেশন কিন্তু এই চিন্তার মাধ্যমেই হয়েছে, এই চিন্তার ভিতরে কিন্তু ওই দেহ দানবকে নিয়ে যত ধরনের ইনভেস্টিগেশন ছিল হয়ে গেছে। ওই জিন্দার পরামর্শে ওই ছেলেটার কিছু ট্রিটমেন্ট করা হয়, এই ট্রিটমেন্টের বদলে ছেলেটা সুস্থ হয়। কিন্তু জিনেরা একটা কঠিন কথা বলেছিল, সেই কথাটা ছিল এদের রক্তের সাথে সেই অতীতের রক্তের সম্পূর্ণ মিল রয়েছে, যেটাকে বংশীয় ধারা বলা হয়। এই বংশীয় ধারায় এই ডিএনএর সাথে যে শত্রুতা তৈরি হয়ে গেছে, এক দেহ দানব গেলে পরে আরেক দেহ দানব আসবে, এরপরে হয়তো আরেক দেহ দানব, এরপরে হয়তো আরেক দেহ দানব, আপনারা বেশি দিন টিকে থাকতে পারবেন না। এটা বংশীয় শত্রুতা যেটা শুরু হয়েছে, কারণ সেখান থেকে মুক্ত হয়ে গিয়ে সে সেই দেহ দানবদেরকে নিয়ে আসবে এখানে। এখন চলে গেল, আরেকজন চলে আসবেই, সেটা আজ হোক কাল হোক পরশু হোক, কিন্তু বারবার তো এখানে আসা যায় না। তাই তাদেরকে এইটুকু বলে দেওয়া হয়েছিল যে তারা যাতে যেই কোনো মূল্যেই পুরো ব্যাপারগুলোকে যাতে ফেস করে। এখন ওইখান থেকে কিন্তু সুস্থ অবস্থায় সে ফিরে এসছে, মাঝখানে গেল, কোনো সমস্যা হয়নি। একদিন হুট করে তাদের বাড়িতে, মানে তাদের যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের বারান্দায় একটা পাখি এসে বসলো, মানে পাখি এসে বসে না তেমন একটা, ওইখানে পাখি এসে বসলো। তো ওই পাখির ডাক কোনো তারা শুনতেই পায়নি, পাখিটা কিন্তু বাজি পাখি, বাজি বা বাজিকর অনেকে বলে এই জাতীয় পাখি, এবং পাখিরা নাকি কেমন ভাবে যেন তাকিয়ে থাকতো তাদের দিকে, কোনো কথা বলতো না, কাছে গেলে একদম কাছে না যাওয়ার আগ পর্যন্ত, মানে ধরে ফেলার ডিস্টেন্সে না যাওয়ার আগ পর্যন্ত সে সরতো না, সে সরে আশপাশে উড়ে আবার আরেক পাশে জানলা যে দাঁড়াত। সে প্রতিদিন আসতো না, কিন্তু প্রায় সময় আসত, এবং এই চাহনিটা ছিল একদম অদ্ভুত। এই পাখিটা প্রায় সময় রাতের বেলাও দেখা যেতে শুরু করলো, মানে রাতের বেলা ঘুমানোর আগেও তাকে দেখা যেত, আর ঘুম থেকে উঠেও তাকে দেখা যেত, হয়তো জানালার গ্রিলে অথবা বারান্দার গ্রিলে। তখন কিন্তু অন্তরের ভেতরে ভয় লাগতে শুরু করে মানুষের, তাদেরও সে ভয় লাগছিল। তারা অ্যান্টিসিপেট করছিল যে কোনো সময় আবার বড় ধরনের কোনো বিপদ হতে পারে, এবং ওই অ্যান্টিসিপেশনটাই পরে বাস্তবে সত্য হয়। কামাল আবার পজিশন হয়। এবারে পজিশনের ধরন ছিল ভিন্ন। এই ছেলে হুঁশে থাকা অবস্থা তার মাকে যেটা বলেছিল সেই ব্যাপারটা হচ্ছে, সে বাইরে থেকে ফিরছিল। বাইরে থেকে সে যখন ফিরছিল, স্কুল ভ্যান রয়েছে না আমাদের দেশে, যেটা পায়ে চালিয়ে নেওয়া হতো আগে, এরকম আগের স্কুল ভ্যান, এখনকার গুলো নয়, এই আগের স্কুল ভ্যানে দুটো বাচ্চা যাচ্ছে। এবং ওই দুটো বাচ্চা যখন যাচ্ছে, ওই যে ব্যক্তি ওই ভ্যানটা চালিয়ে যাচ্ছেন, ওই লোকটা কামালকে পার করে গেল। মাত্র পার করে গেল, ওই ভ্যানের ভেতর থেকে দুটো বাচ্চা ডাক দিল কামালকে, ভাইয়া ভাইয়া বলে। এখন কামাল স্বাভাবিকভাবে রেসপন্স দিল, বুঝতে পারলো না, তো ভ্যানটা থেমেছে। কামাল কিন্তু অত কিছু খেয়াল করেনি, সে ওই যেহেতু বারবার ডাকছে ভেতর থেকে বাচ্চারা ভাইয়া ভাইয়া বলে, তো সে ওদিকে এগিয়ে গেল। ওই দরজাটা ভেতর থেকেই বাচ্চাদের মধ্যে থেকে কেউ খুলেছে, কারণ সে দুটো চোখ দেখেছে, চেহারা দেখেছে মানুষের, মানুষের বাচ্চা, শ্যাম কালো বর্ণের আর কি। তো যখন গেট খুললো, ভেতরে দেখলো যে একটা বাচ্চার হাত কেটে গেছে, আর একটা বাচ্চা যে মাত্র গেট খুললো, এবং সেই বাচ্চা ওকে বলছিল যে ভাইয়া ভাইয়া ওর হাত কেটে গেছে। তো কামাল তো ভেতরে ঢুকে গেছে, যেটা আমি হলেও করতাম, তো সে ভেতরে ঢুকে গেছে এবং সে ওই রক্তের উপরে নিজের হাত দিয়ে চাপ দিতে গেছে। এবং যেই মুহূর্তে সে নিজের হাত দিয়ে চাপ দিতে গেল, ওই মুহূর্তেই দরজাটা হয়েছে, যে ঢোকার জায়গাটা, এটা দরজাটা বন্ধ হয়ে গেল। এখন কামাল যখন পেছনে দিয়ে ঘুরে তাকায়, সে দেখতে পায় যে বাচ্চার, মানে যে বাচ্চাটা গেট বন্ধ করেছে, তার চেহারার ভিতরে একটা অদ্ভুত হাসি। তো যখন আবার যে এই বাচ্চার দিকে তাকালো, যারা হাতের হাতের উপরে সে চাপ দিচ্ছে, কেটে যাও আঙ্গুল বা হাতের উপরে, তখন সে দেখলো যে এই বাচ্চাটারও চেহারা মানে ডিফর্ম হচ্ছে, মানে চেহারা বদলে যাচ্ছে। একটা মানুষের ভেতর থেকে যখন দানব বেরিয়ে আসে, চোখ চেহারা খুলি সমস্ত কিছু যদি বদলে যাওয়ার মতো অবস্থা হয়, ফেটে কেটে, ঠিক এই রূপে তার ওই চেহারা পরিবর্তন। এবং এটা কামালের চোখের সামনে আধা ফিট বা এক ফিট বড়, এতটুকু ডিস্টেন্সে এই ঘটনা। এখন সে আতঙ্কে পেছনে পড়ে যায়। পেছনে পড়ে যাওয়ার পরে ওই যে একটা শিশু, শিশুরূপে যে ছিল, সেও তার পাশে দাঁড়ানো। এখন তার মুখের ভেতর থেকে যে জীব বেরিয়ে এসছে, জীব থেকে একটা রীতিমতো সাপ বেরিয়ে এসছে, সাপ। ছেলেটার মুখ বরাবর সে সাপ এসে পৌঁছে গেছে, এবং অতক্ষণে ওই যে পায়ের কাছে যে আরেকটা দানবের মতো রূপ নিয়েছে, সে নাকি তার গলা চেপে ধরেছে। এটুকু সে বলতে পেরেছিল, কারণ এরপর থেকে সে আবারও পজেসড, পুরোপুরি পজেসড। এবং তারা এখন ওই ঘটনা ঘটার পরে প্রথমে তো জানতো না যে কি হয়েছিল, ছেলে মিসিং ছিল কয়েকদিন, কামাল কিন্তু মিসিং, পুলিশে ডায়েরি করা হয়, এদিক ওদিক খোঁজা হয়, অনেক কিছু করার পরে ওকে নাকি খুঁজে পায় ওর এক আন্টি। ওই আন্টি খুঁজে পাওয়ার পরে ওকে খুঁজে পায় এমন ভাবে, মানে সবকিছু বদলে গেছে, চেহারা একদম মানে শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেই জায়গায় হচ্ছে আপনার ময়লার যে ভাগার থাকে না, এরকম ভাগারের সামনে সে বসে রয়েছে, একদম এতিম বাচ্চার মতো। অথচ সে কিন্তু মানে কিশোর পেরোনো ছেলে। পরে ওখান থেকে খোঁজ খবর নেওয়া হলো, নিয়ে যাওয়া হলো, তখনও ওই রকমই, ওই একই রকম স্টেট তার, সে একটা নিজস্ব খেয়ালের ভেতরে রয়েছে। কিন্তু ওই দিন রাতের বেলা প্রথম সে শুরু করলো কি, এক অদ্ভুত নৃত্য, নাচ। ওকে বারবার চেক করছিল মা বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজন, সবার ভেতরে বারবার এসে একটু পর পর ওকে চেক করছিল, পাশে বসে রয়েছে একজন, তারপরও সবাই চেক করছিল। ও প্রথমে চোখটা করল, তারপরে উঠে বসল, উঠে বসলো তো লোকজন এসে গেছে কথা বলার জন্য, সবার দিকে এমন ভাবে তাকিয়ে রয়েছে সে তখন, যেন এই লোকগুলোকে সে দেখে একদম খুশি, চেহারার ভেতরটা খুশির ঝলক। তারপরে কি করলো জানেন, তারপরে সে নিজের কানের ভেতরে আঙ্গুল ঢুকালো, তারপরে সে আঙ্গুল বের করে সেই গন্ধটা নিল, সে তারপরে সবার সামনেই হালকা হয়তো কোনো কিছু কান থেকে বেরিয়েছিল, সেটা তার নিজের জিভ দিয়ে টান দিয়ে মুখের মধ্যে নিয়ে নিল ময়লাটা। তো এটা দেখে কেউ একজন ইস করে উঠেছিল, তো যে ইস করে উঠেছিল তাকে সে দুম করে একটা লাথি মারে। তো দুম করে লাথি মারার পরে সে তো মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। যখন লোকজন তাকে নিয়ে ব্যস্ত তখন সে বিছানার উপরে উঠে দাঁড়ায় এবং হাতের আঙ্গুলকে এমন ভাবে সাজায় নিজের মাথার সাথে যেন মাথায় দুটো শিং রয়েছে তার, এবং সে এখন এমন একটা ভাব নিচ্ছে যে সে হচ্ছে গন্ডার অথবা সে গরু অথবা সে মহিষ অথবা সে ষাঁড়, এখন সে এসে গুতা দিবে। তো ওইভাবে নুয়ে এদিক ওদিক নড়াচড়া করছে, আবার কখন সোজা হয়ে দাঁড়িয়ে নিচে বেড়াচ্ছে, মানে অদ্ভুত ভাবে। ওই অবস্থায় যখন কয়েকজন ছেলে এসে চাপটে ধরে ওকে শুয়ে দিল, তো অনেকক্ষণ মোড়ামুড়ি করলো, এবং এই পরিমাণ মোড়ামুড়ি করতে গেলে এরকম রুগ্ন ভগ্ন ছেলেদের অবস্থা খারাপ হয়ে যায়, ওর অবস্থা আরো খারাপ হয়ে গেল। এখন হাসপাতালে নিয়ে গেল একবার, সেখানে ওরকম পাগলামি, হাসপাতাল থেকে বলা হলো যে মানসিক হাসপাতালে তারা রেফার করে দিতে পারে যদি তারা চায়, কিন্তু পরিবার বাড়িতে নিয়ে এলো, কারণ ঘটনা তার মানসিক না। এখন তারা আশপাশে খোঁজ লাগাতে শুরু করলো যে ভালো লোক কোথায়, এমনকি সেই বাইরেই তারা খোঁজ নিতে শুরু করে দিয়েছে। তখন তারা পাসপোর্ট ভিসা কোনো কিছু ঠিকভাবে রেডি করতে পারছে না, একটা না একটা সমস্যা দেখা দিচ্ছেই, এবং ছেলে নাকি বারবার বলতে যে তোরা আমাকে কোথাও আর নিতে পারবি না, সেই আগের জায়গায় তো নিতেই পারবি না, আর আমি কি সেই ব্যক্তি নাকি, মানে আমি কি সেই জিন নাকি, আমি ও হচ্ছে তো বড় ভয়ঙ্কর, করছে তো অনেক বড় ভয়ঙ্কর। তো মা একসময় ফেড আপ হয়ে একদিন বলে বসেছিল যে তোরা কি চাস, তখন মাকে সে যে উত্তর দিয়েছিল উত্তরটা না ওর মা ভুলতে পারেনি। ভদ্রমহিলা আমাকে যেভাবে বলেছিল কথাটা, তা হচ্ছে যখন আমি জিজ্ঞেস করেছিলাম আমার ছেলেকে যে তোরা কি চাস, আমার ছেলে আস্তে আস্তে ফিসফিস করে বলে যে পেট ফুটা করে যত নাড়ি ভুড়ি আছে সব টান দিয়ে আগে বের করে ফেলবে, ওগুলো নিজের গলায় সুন্দর করে সে সাজাবে, তারপরে লিভারটা কেটে টুকরো টুকরো করে নিজে নিজের খাস মতো খেয়ে ফেলবে, বাকিটুকু সে জমা রেখে দেবে, আর বাকি শরীর বেঁচে থাকলো না মরে থাকলো তাতে তার কোনো কিছু যায় আসে না, কিন্তু যদি রাস্তার কুকুরগুলো যদি ঘরের দুয়ারের সামনে আসে তাহলে শরীরের হাড় থেকে মাংসগুলো আলাদা করে খুব সহজে সে কুকুরগুলোকে খাইয়ে দেবে যদি রাস্তার কুকুরগুলো আসে, নইলে লিভার পর্যন্তই তার খোরাকি, এরপর আর তার কোনো কিছু দরকার নেই মানব শরীর থেকে। এরপরে সেটা খারাপ ইঙ্গিত দেয় মায়ের কাছে, সেটা অত্যন্ত কষ্টদায়ক একটা মুহূর্ত ছিল। তিনি ওই কথা আমাকে বারবার বলেছিলেন বারবার বলেছিলেন। তারা এদিক ওদিক থেকে বিভিন্ন জায়গা থেকে চেক করে যাচ্ছিলেন, বিভিন্ন জায়গা থেকে লোক এনে এনে বারবার বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছেন, এই একটু ঠিক হয় একটু খারাপ হয়, এই দুদিন যদি একটু ভালো থাকে আবার তিন দিনের দিন খারাপ হয়, মানে ও একটা আনস্টেবল কন্ডিশনের ভেতর দিয়ে যাচ্ছিল। ওই পর্যায়ে যখন মানে আমাদের সাথে যোগাযোগ হয়, আমাদের কাছে মোটামুটি সব কথাই তারা পরিষ্কার ভাবে বলে ফেলে আগেই, এবং ওই ছেলে ওই দিন আমার বাসায় ছিল না, আরেক জায়গায় নাকি নিয়ে গিয়েছে তারা, এবং তারা তখন আমাকে বলেছিল যে মানে আপনি নিজেও দেখুন ও যেখান থেকে যাই হোক না কেন। তখন আমি বললাম যে আসলে কি মানে এখানে একটা গোজামিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এখন কোন জায়গায় কি মানে কার দ্বারা কার উপকার রেখেছে বা কার ক্ষতি রেখেছে সেটা তারা আমরা যাই না, তাদের ওই রিকোয়েস্ট আবার আমরা রাখতে পারিনি যে একই সাথে মানে এত লোক কাজ করা সম্ভব না, এখানে একটা সমস্যা তৈরি হয়। তো এরপরে ছেলেটা নাকি ছয় সাত দিন ভালো ছিল, তারা একটু আশাব্যঞ্জক হয়ে উঠেছিল, কিন্তু পরে আবার খারাপ হয়, এবং খারাপ হওয়ার পরে আর ঠিক হচ্ছে না। মানে মূল কথা হচ্ছে কি জানেন, যদি কোনো ব্যক্তির কাজ ঠিকভাবে হয়ে যেত ওই দেহদানব বা ওই এন্টিটি ওই কাজটাকে এমনভাবে পরবর্তীতে নষ্ট করত যে সেই ব্যক্তি অন্য কোনো স্টেপ নিলে কাজ হচ্ছিল না, বোঝাতে পারলাম, মানে সে ওই ব্যক্তির ওই হাতিয়ারটা ভেঙে দিয়ে আবারও ছেলের উপরে চলে আসতো, যার কারণে ওই ব্যক্তির অন্যান্য কোনো শক্তিশালী আমল তার উপরে ধরত না, মানে সে ব্যারিয়ারটা ভেঙে ফেলত আগে। এই জন্য সে চট করে সেই শরীরে ফেরত আসতো না, আগে সেই ব্যারিয়ার ভাঙত ভালোভাবে, তারপরে শরীরে ফেরত এসে সে হাসি তামাশা করত। তো আগে ভাগে যেহেতু মহিলা আমাদের কি কথা বলে দিয়েছিলেন, মানে স্বামী স্ত্রী দুজন মিলেই, এটা একটা সুবিধা দাঁড়ায় আমাদের জন্য। খুবই স্বাভাবিকভাবে সেই আগের নিয়মেই দরজার সিটকানের ভেতরে, অর্থাৎ যেটাকে বলা হয় যে ঢুকিয়ে দেয় যে, সেটা তালা মেরে দিলাম যাতে দরজা না লাগাতে পারে কেউ। দরজা ফাঁকা থাকবেই, ফাঁকা থাকতে হবেই, কারণ কারোর পক্ষে সম্ভব নয় যে তালা খোলার, চাবি ছাড়া আসলেই সম্ভব না। কিন্তু হাত তো ঢুকিয়ে দিতেই পারে। ওইভাবে যখন তালা লাগিয়ে ওই রুমে আমি ঢুকলাম, ছেলে তখন বসা, কোনো এক জাতীয় খাবার খাচ্ছিল। ছেলেটার অবস্থা অনেক খারাপ, মানে দেখলে মনে হবে কি যে এ শরীরে মাংস বা হাড় বলতে আর কোনো কিছু মনে হয় অবশিষ্ট নেই, এই একটা অবস্থা। তখন আমি ওকে বললাম যে সে খাবারটা শেষ করুক, তো ও বলল যে না, সে পরে খাবে। তো খাবারটা সে পাশে রাখলো, রাখার পরে আমি বললাম যে আশেপাশে আছে, কারণ আমি ওই সময় কাউকে অনুভব করছিলাম না। তো সে বলল না, কিন্তু আশেপাশে না থাকলেও সে উপরে রয়েছে। আমি বললাম কোন উপরে? বলে যে সে মাঝে মাঝে নাকি বাতাসের উপরে ভেসে বেড়ায়। এখন ওই ছেলেও চুপ, আমিও চুপ, অপেক্ষা করছি কখন আসবে। মানে কখনো কখনো এমন অনুভূতি হয় যে কেউ এখানে নেই, কিন্তু তারপরও তারা রয়েছে, কারণ তারা চাইলে সেই অনুভূতি আপনাকে নাও দিতে পারে। কিন্তু যদি আপনি ক্যাপেবল হন, আপনি তাকে দেখবেন, আপনি তাকে অনুভব করবেন। আমি কোনো অদ্ভুত কারণে তাকে টের পাচ্ছিলাম না, কিন্তু আমার বিশ্বাস ছিল যে সে এখানে রয়েছে। ক্ষমতা এক এক সময় এক একভাবে কাজ করে, তা শুধু উপলব্ধির ব্যাপার। আমি ওকে দেখলাম নিঃশ্বাস নিতে জোরে জোরে, এবং যেই মুহূর্তে আমি ওকে দেখছিলাম যে ও নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে, ঠিক সেই মুহূর্তে ছাদের রেলিং বেয়ে নিচের দিকে নামতে দেখলাম আমি ওকে। যে নিচের দিকে নামছে তার আয়তন একটা জানালার পর্দা যতটুকু লম্বা হবে তার চেয়ে একটু বেশি, এবং সে নিচের দিকে রেলিং বেয়ে নিচে নামলে এমন ভাবে, মানে রেলিং বলতে যে দেয়াল, দেয়াল বেয়ে নিচে নামল অনেকটা পানির মতো। ছেলেটা পেছনে যে বসলো, ছেলেটা তখন নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে, আর আমি ওকে দেখে ধীরে 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 করতে লাগলাম, কারণ আমি দেখছি আমার চোখের সামনে, কারণ আমি তখন একদম শান্ত, অশান্ত না। আমি জিজ্ঞেস করছি এবং আমি বুঝতে পারছি যে সে তৈরি হচ্ছে কথা বলার জন্য, অথবা সে তৈরি হচ্ছে আমাকে, যেভাবে হোক সে কথা বলার জন্য হোক বা যাই হোক তৈরি সে হচ্ছে। তো আমার যখন জিকির প্রায় শেষের দিকে, ওই সময় আমাকে বলল থামতে, আমি থামিনি। আমি থামবো কেন, থামিনি, কখনো থামিনি, এটা সত্যি কথা। টাইম শেষ করার আগে সে একবার কি যেন ছুড়ে মারলো আমার দিকে, আমি খেয়াল করিনি, কারণ আমার খেয়াল অন্যদিকে ছিল, চোখ অন্যদিকে ছিল, একটুর জন্য সেটা আমার মানে চোখের লাগেনি আর কি, লেগেছিল মাথার উপরের দিকে হালকা, অনেক গতিতে থাকলো হালকাই লেগেছিল, টের পাইনি। তো তখন আমি যখন তার দিকে তাকালাম, দেখছি যে ফুসফুস করছে, শুধু সে ফুসফুস করছে না, ওইখানে ওই ছেলেটাকে আর দেখছি না এখন। আর আমি এখন আমি যাকে দেখছি, সে লিকলিকে গরনের লম্বা, তার বুকের ছাতিটা মানুষের যেরকম বুকের ছাতি হয় ঠিক ওরকম বুকের ছাতি, এরকম স্পাইন দেখা যায়, এবং সে সেইখানে মানে বসে রয়েছে না, দাঁড়িয়ে রয়েছে, বোঝাতে পারবো না। আমার চোখের সামনে কিন্তু ছেলে নেই, আমি আবারও বলি আমার চোখের সামনে কিন্তু ছেলেটা নেই। এরকম ফুল ব্লুম পজিশনে কেস যখন ঘটে, তখন রোগীর সামনে থাকলেও কিন্তু তাকে দেখা যায় না, রোগীর সামনে থাকলেও তাকে দেখা যায় না, যেমনটা ছিল 9:30 ঘটনাটা। সেইখানে আমাদের সামনে ভিকটিম ছিল, ভিকটিমের সামনে কিন্তু দেখবেন যে ওই সো কল্ড দেবতা কিন্তু এসে দাঁড়াত, মাকুকু থেকে শুরু করে সবাই, গেওয়া থেকে শুরু করে সবাই। তো ওরা ওই সময় কিন্তু ম্যানিফেস্ট করত চোখের সামনে, রোগী ওইখানে পড়ে থাকতো, কিন্তু এখানে আমার সামনে রোগী নেই, অর্থাৎ কামাল নেই, সরাসরি সে দেবদানব। এখন সে তো ফুসফুস করছে, এই দেবদানবরা যখন ফুসফুস করে তখন মানে এই ফুসফুসটা আপনি না শুনলে বুঝতে পারবেন এটা কেমন যেন একটা শিহরণ দেয় শরীরে। মানে আপনি এমন একটা ক্রিয়েচারের সামনে দাঁড়ানো যে ক্রিয়েচারটা মানুষের দুনিয়ারই না, না বাঘ ভাল্লুক না হাতি ঘোড়া কোনো কিছু না, এ এমন একটা ক্রিয়েচার যার ব্রেন নাই কিন্তু তারপরে সে বুদ্ধিমান, যার শক্তি নাই কিন্তু তাও মানে তার শরীর দরকার, শক্তি প্রয়োগের জন্য শরীর দরকার কিন্তু তারপরে সে স্ট্রং, সে শুধুমাত্র দুর্বল এক জায়গাতে, তা হচ্ছে চিন্তা শক্তিতে, তা হচ্ছে রুহানি জগতে, তা হচ্ছে রুহের উপরে, তা হচ্ছে ইমানের উপরে। সে এইখানে এসেই সেই মানুষের সাথে আর পেরে উঠতে পারে না, যার ইমান বেশি, যার রুহের শক্তি বেশি, যার ভেতর থেকে দৃঢ়, যা লড়াই করার মতো স্পিরিট আছে, সে একে চ্যালেঞ্জ জানাতে পারে। যখন ফুসফুস করছে সেই সময় আমি বাম হাত দিয়ে ইশারা দিলাম, বুঝালাম থাম, এটা তার জন্য অফেন্ডেড ছিল, অফেন্ডিং ছিল আর কি। আমি জিজ্ঞেস করলাম নাম কি, আমাকে উত্তর দেয় না। ওই সময়টা আমি দেখতে পাচ্ছিলাম যে ওর যে হাত, সে হাত একটা গাছের শেকড়ের রূপ নিচ্ছে, দুই দিকে ছড়িয়ে গেল সেই শেকড় এবং পুরো ফ্লোরটায় ওই শিকড় মানে সরীসৃপের মতো ছড়িয়ে পড়তে লাগলো পুরো ঘরে। এটা আমি যেখানে বসা সেইখানে না, আশপাশে। আমি জিজ্ঞেস করলাম তোর নাম কি, ও তো দেয় না। ঠিক ওই সময় আমার কেন জানি মনে হলো এর সাথে রাহুকালে কোনো না কোনো যোগসূত্র থাকতে পারে। আমার মনে শুধুমাত্র এলো, আমার মনে আমি আবার বলি, আমার মনে শুধুমাত্র এলো এই ভাবনাটা যে সাথে রাহুকালে কোনো যোগসূত্র থাকতে পারে, কারণ ওই সময় কিন্তু আমরা এরকম লোক খুঁজে বেড়াচ্ছি আমাদের নিজেদের পারপাস সার্ভ করার জন্য, যারা ফ্রন্টলাইনে গিয়ে মরে গেল কোনো কিছু যা আসে না আমাদের, মানে আমাদের হয়ে কাজ করার এমন কাউকে খুঁজছিলাম। তো যখন আমার এরকম মনে হলো ও ইমিডিয়েটলি হয়তো আমার এই থট প্রসেসটা বুঝতে পারলো, বুঝতে পারা মাত্রই সে আমাকে সাথে সাথে বললো যে তো তোর চিন্তা ভাবনা কি, আমিও বুঝে গেলাম, তুই আমাকে তো বন্দি করতে পারবি না, তুই আমাকে বন্দিও করতে পারবি না আর আমাকে এখান থেকে সরাতে পারবি না, আর তুই যাকে খুঁজছিস তার খোঁজ আমি তোকে দিব না। অর্থাৎ এ জানতো আমি রাহুকালকে কোথায় পাবো, আর রাহুকালের সাথে এই সম্পর্ক রয়েছে কোনো না কোনো দিক দিয়ে। তখন আমি বললাম ঠিক আছে কিচ্ছু হবে না, আমি আমার মনের ভেতরে চাপিয়ে রাখলাম বুঝতে দেব না, যেহেতু একটা ক্লু আমি পেয়ে গেছি যা কোনো কোনো ভাবে রাহুকালের জায়গায় ধরা অত্যন্ত জরুরি এই মুহূর্তে, মানে অনেক অনেক যন্ত্রণা দিয়েছে যে তার একটা খোঁজ যে পেয়ে যাব, এটা এটা একটু একটু সুবিধাজনক, এই সুবিধাজনক সেই সময়ের জন্য আমাদের। তখন আমি শুধু কথার মার পেছে পড়ে গেলাম। সবার আগে আমি জিজ্ঞেস করলাম তুই কখনো কি কোনো কিছু এঁকেছিস, ড্রয়িং করিস? আমি মাঝে মাঝে ড্রয়িং করি, আঁকি, আমার হাতে একটা কাগজ এবং আমি আঁকছিলাম ওকে যেভাবে আমি ওকে দেখছিলাম। তো ও বলল যে না আমি ড্রয়িং করি না, কিন্তু ততক্ষণে আমি ওর একটা স্কেলেটালের, ও যে স্কেলেটাল রূপে আমার সামনে, আমি এটা একটা ছোট খাড়ো মানে এক টান দুই টান দিয়ে যতটুকু ড্রয়িং করা যায় করে আমি ওকে দেখালাম যে দেখ তুই দেখতে এরকম মানুষের সামনে। তখন আমাকে সে ওদিক থেকে প্রচন্ড গালিগালাজ করতে শুরু করলো, যে মতো সে গালিগালাজ করতে শুরু করলো আমি কাগজটা রাখলাম, মানে পাতলা কাগজটা খাতাটা আর কি, সেটা রাখলাম এবং বিছানার উপর উঠে গিয়েছে, কখন আমি টেরও পাইনি। ওই সময় যখন আমার হাত ওর ঘাড়ে, আসলে আমার হাত তো ছেলের ঘাড়ে কিন্তু আমি তো ধরে রয়েছি এমন একটা শরীর যে শরীরটা মানুষের শরীর না, আমার চোখ এবং হাত টের পাচ্ছে যে এটা এক অমানুষ যে মানুষ না, কিন্তু বাস্তবে তো আমি যাকে ধরছি সে হচ্ছে কামা। এবং আমি তাকে ধরার পরে যখন আমি তার চেহারার উপরে জিকির করা শুরু করে দিলাম, ওই সময় ওর চেহারাটা না একেবারে মানে খুলে গেল, মানে ওর চেহারাটা, ওর যে ফেসটা একদম খুলে গেল, মানে মুখটা চওড়া হয়ে গেল, মুখটা যেই মুহূর্তে চওড়া হয়ে গেল ওই মুহূর্তে আমি ওই জিকির জিকিরটা শেষ করতে করতেই আমি ওই জিকির ওই জিকিরের দমটা ওর উপরে ছেড়ে দিলাম। ওর ওই মুখটা যেটা হাফ হয়ে গেছে, এটা তো স্কেলেটাল মুখ, ওটার উপরে যখন দমটা আমি ছেড়ে দিলাম, একটা ঝটকা দিল আমার হাতের ভেতরে, ঝটকা দিল এবং আমি দেখতে পাচ্ছি মানে এই এন্টিটি সে এমন ভাবে নড়তে শুরু করেছে যেভাবে তার নড়ার কথা না, মানে তার যে হাত দুটো চারপাশে ছড়িয়ে গিয়েছিল না শেকড়ের মতো করে, ওই শেকড়ের মতো হাত মানে ওই শেকড় গুলো গুটিয়ে তার হাতের কাছে চলে এসছে। এবং সেই পর্যায়ে সে আমি দেখলাম মানে ওই ওই রুমের কর্নারের দিকে চলে গেল, ছেলেটা পড়ে গেল এবং কর্নারের ছোট্ট একটা ফাঁকের ভেতরে সে মিলে গেল। তো ওই ছোট্ট ওইখানে যেটা ছোট্ট ফাঁক সেটা আমি তখন জানতাম না, পরে দেখেছিলাম, এই জন্য আমি এখন বলছি। আমি তখন অবাক হয়ে গেলাম এবং ওই সময় হয় কি এরকম সিচুয়েশনে একটা হার্টবিট বাড়তে 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 এমন জায়গায় চলে আসে যে এটা এখন মুখ দিয়ে বের হয়ে আসা বাকি। আপনি তো এত বিট আপনি তখনই টের পাবেন যখন আপনি একদম দম আটকে মানে অনেকক্ষণ ধরে দৌড় দিলেন, থামার পর দেখবেন যে মানে এত ধুকপোকা নিয়ে কোনো মতে শান্ত করতে পারছেন না, মানে কেমন জানি মানে মানে হার্ট হয়তো দৌড়াচ্ছে পুরো শরীরে এরকম লাগে। এবং ওই অবস্থায় যখন আর আমি পেলাম না, আমার কেন জানি মনে হলো ও এখান থেকে পালিয়েছে, আমি আর ওকে কখনো কোথাও পাবো না এটাও আমার মনে হচ্ছিল, মানে এছাড়া আসলে আর তো কোনো উপায় ছিল না। তখন কি জানি মনে করছিলাম আমি কি জানি মনে করছিলাম এই কারণে যে আমার ঘরের ভেতরে একটা দৃশ্য বারবার আসছিল, তা হচ্ছে আমি আমি এক জায়গায় মাটি খুঁজছি এবং সেইখানে মাটি খোঁড়ার পরে পাবো একটা পাখি, তারপর আরেকটু খোঁড়ার পর আরেকটা পাখি পাবো এবং আরেকটু খোঁড়ার পর আরেকটা পাখি পাবো। আমি মানে আমি বুঝতে পারছিলাম যে আমি হয়তো কয়েকবার খোঁড়ার পরে কয়েকটা পাখি পেতে পারি, কিন্তু জায়গাটা কোথায়? তো প্রথমে চিন্তা করলাম যে সে কিন্তু বলেছিল যে তাদের বাড়িতে পাখি আসে, যে বাজিঘর বা বাজি টাইপের যে পাখিগুলো সেই পাখি। তো আমি জিজ্ঞেস করলাম যে তোদের এখানে আশপাশে কোথাও মানে বেরিয়ে রুম থেকে বেরিয়ে বললাম যে ছেলে অজ্ঞান হয়ে গেছে, আপনাদের এখানে আশপাশে কোথাও মাটির সোর্স আছে কিনা, কারণ বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট, এটা পুরো একটা সোসাইটির মতো। তখন তিনি আমাকে কি বললেন সেটা খুব ঠান্ডা মাথা শুনে, তা হচ্ছে ওনার নিজেরই স্পেস রয়েছে, উনি ওই স্পেসে ওনার বড় বড় গাছ রয়েছে, বিশেষ করে কলা গাছ। তাই বললাম যে আমাকে ওইখানে নিয়ে যান তো, এবং আমি ওইখানে গেলাম। এটা হচ্ছে যে বড় মানে একটা পানি ট্যাঙ্ককে যদি আপনি কেটে ফেলেন অর্ধেক, কেটে ফেলার পরে যতখানি জায়গা হবে ওই অত বড় একটা জায়গায় অত বড় একটা মানে ড্রাম যদি এর ভিতরে তিনি কলা গাছ লাগিয়েছেন। এবং আমি জানেন ঘরের ভেতরে কিন্তু এই জায়গাটাই দেখেছিলাম, কিন্তু কলা গাছ না, কারণ আমি যখন কাছে যাই আমি কিন্তু খড় দেখতে পাই মাটির উপরে। আমি কিন্তু ঘরের ভেতরে দেখেছিলাম যে আমি আগে খড় সরাচ্ছি। আমি তখন ভদ্রমহিলাকে বললাম যে আপনার বাসা থেকে আমাকে কোনো কিছু এনে দেন তাড়াতাড়ি, ছুরি জাতীয় কোনো কিছু। তো তিনি এনে দিলেন এবং তিনি আমাকে তাকিয়ে দেখছেন, মানে তাকিয়ে দেখছেন আমি কি করি, এবং আমার যেটা বিশ্বাস মানে আমার চোখ যেভাবে দেখছে মানে আমার ঘরটা তোমার মনে আছে, আমার ঘরই যেন আমি আবার এখানে দেখতে পাচ্ছি, মানে ওই ঘরে যেভাবে দেখেছিলাম যে কিছুটা খুললে পাখি, আইটু খুলে আরেকটা পাখি, আইটু খুলে আরেকটা পাখি, আসলে ঠিক এইভাবেই যতবার আমি খুঁড়েছি পাঁচ ছয় আঙ্গুল গভীরতা থেকে একটা পাখি বেরিয়েছে, আবার পাঁচ ছয় আঙ্গুল গভীরতা থেকে আরেকটা পাখি বেরোলো, এইরকম যতক্ষণ পর্যন্ত আমার কোনোই না ঢুকেছে ততক্ষণ পর্যন্ত টোটাল চারটা পাখি পেয়েছে। চারটা পাখি কিন্তু মরে মানে মানে যা হয়েছে হয়ে গেছে, চামড়ার নিচে মানে নষ্ট অবস্থায় পুরো পালক থেকে শুরু করে সবকিছু রয়েছে এবং মাথাটা প্রায় শুকনো চারটা পাখি নিয়ে। অর্থাৎ এটা এমন ভাবে রিপ্রেজেন্ট করে যে কবরের ভেতরে কবর, কবরের ভেতরে কবর, কবরের ভেতরে কবর। এবং ঠিক ওই সময় আমার মাথায় একটা কথা ঢুকলো যে কথা আমি এতদিন কখনো বলিনি রাহুকালে ঘটনা বলার সময়, তা হচ্ছে রাহুকালকে খুঁজতে গেলে কবরের ভেতরে কবর থাকে, সেই কবরের ভেতরে যে খুঁজতে হবে সেটা আমি তোকে কখনোই বলিনি। এই কথাগুলো ওই একই সময় আমার মাথার ভেতরে ক্লিক করতে শুরু করলো। দেখুন, এই দেহদানত্ব এখানে নেই, কিন্তু আমার নিজস্ব যে কি বলে এটাকে, নিজস্ব যে প্ল্যানিং বা যেটাই থাকুক না কেন, এখানে মূলত তো নিজের চাওয়া পাওয়া এখন জড়িয়ে গেল, তাই না? ওই চাওয়া পাওয়াকে বেশি আমি প্রাধান্য দিচ্ছিলাম, ওই ছেলের ব্যাপারটা আমি প্রাধান্য দিইনি, তখন দেইনি, আসলে দেইনি। কারণ ওই দেহদানব ওইখান থেকে সরে গেছে, সেই দেহদানব আবার আসবে, এবং এই দেহদানবই কিন্তু পরবর্তীতে রাহুকালের ঠিকানা বের করে দিয়েছিল আগামী পর্বে রাহুকাল। ওই পর্বতে দিগন্ত তারা এই রাহুকালকে এই দেহদানবের ইনফরমেশনের মাধ্যমে খুঁজে বের করেছিল, তাও কবরের ভেতরে দেওয়া কবর, সেই কবর খুঁড়ে তারপরে আগামী পর্বে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।